exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Hello 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্ত বয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবে। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে, এবং সেই সাথে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ঈদ কয়েকদিন আগেই চলে গেল, আর আমাদের দুর্ভাগ্যই বলতে হয় যে ঈদের সময়, ঠিক এক্স্যাক্টলি ঈদের সময়ে, ঈদের একদিন দুদিন আগে পাশে আমাদের কোনো এপিসোড ছিল না। বাই দ্য ওয়ে, আজকে ভেরি স্পেশাল একটা এপিসোড, কারণ খুব স্পেশাল একজন মানুষ আমাদের এখানে রয়েছে। ঈদের আনন্দটাকে ধরে রাখতেই, এখনো পর্যন্ত ধরে রাখতে আমাদের এই ছোট্ট ব্যবস্থা আপনাদের জন্য। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে এবং অতিথির কাছে একটু পরে যাই, একটু সাসপেন্স আমি বাড়ানোর চেষ্টা করছি। যাই হোক, আপনি আসলেই বিস্মিত হবেন আজকে কে রয়েছে আমাদের সাথে। অবশ্য অলরেডি ফেসবুকে যারা চলে গেছেন তারা দেখতে পেয়েছেন যে কে আছেন আমাদের সাথে আজকে। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে, যারা জাননি এখনো চলে যান, facebook.com/abcradio89.2fm। বেসিক্যালি এবিসি রেডিও 89.2 FM ভেরিফাইড যে পেজটা সেটাই আমাদের পেজ, সেখানে যান। আজকের অতিথির ছবি সহ একটা পোস্ট দেওয়া আছে, সেটাতে লাইক কমেন্ট সবকিছু করতে থাকুন, আমরা পড়বো। আর 2221 এই নাম্বারে এসএমএস করুন, শুধু লিখবেন এবিসি। এবং এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্পটা যদি আপনি বলতে চান তাহলে ফোন করবেন এই নম্বরটিতে, 09613892892। আবারও বলছি 09613892892। এখানে ফোন করুন এবং তারপর আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে। আর আর যে সেতু নামে যে পেজটি রয়েছে, এই এবিসি পেজে ট্যাগ করা আছে, সেটাতে লাইক দিয়ে কানেক্টেড থাকুন, আমি সবসময় আপনার সাথে যোগাযোগ মেনটেন করবো আর কি। বাই দ্য ওয়ে, অনেক কথা বলেছি, এবার আসল কাজে আসি। মানে এগুলো কাজের কথা ছিল, আজকে আসলে খুব হাসবেন আপনি, খুবই আনন্দ করবেন, যেটা বলেছিলাম সেটাই হবে। কারণ এখানে রয়েছে আমাদের সবার প্রিয় মিরাক্কেল খ্যাত, মিরাক্কেল খ্যাতই তো বলতে পারি নাকি?
হ্যাঁ, বলা যায়।
গলাটা শুনে যে এতটুকু বললো যে বলা যায়, এতটুকুতে হয়তো অনেকে গিস করতে পেরেছেন। তিনি হচ্ছেন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন 8 এর ফার্স্ট রানার আপ, আমাদের প্রাউড, আমরা গর্বিত পরশ।
থ্যাংক ইউ। আপনি আপনি যেভাবে মানে গর্বিত টর্বিত মানে যত সব এফেক্টিভ মানে ইউজ করতেছেন, আমি আমি কনফিউজ হয়ে গেছি যে আমার কথা বলে কারে নিয়ে আসলাম
ভাই। শুরুতেই আপনি একদম মানে ইয়ে করে দিলেন, কি চাই যেটা বলেছিলাম তার নমুনাই দেখাইলেন শুরুতে। তো ভাই আপনাকে থ্যাংক ইউ এখানে আসার জন্য।
আমি চলে যাবো এখন,
চলে যান না। আপনার জন্য আমরা অনেক কষ্ট করেছি, মানে কষ্ট আপনাকেও দিয়েছি, আপনি আসছেন বাই দ্য ওয়ে ফাইনালি, এবং সেটার জন্য আমরা কৃতজ্ঞ। ঠিক আছে, এবং এতগুলো মানুষ মানে আমাদের শোটাই আলটিমেটলি অনেক বেশি প্রমিনেন্ট হবে আজকে আপনার জন্য। ঠিক আছে,
হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর দ্য অনার ভাইয়া। আর এবিসি রেডিওতে আমি আগেও আসছিলাম, আপনার সাথে প্রোগ্রাম করছিলাম, এবং মানে এখন আমি কিন্তু যদি বলি যে তুমি আপনার সাথে কাজ করে আমি খুব মজা পাইছি, এটা যেটাই হোক। আমার সেতু ভাই, এবার আপনার সাথে আমি হ্যাঁ পাশাপাশি চেয়ারে বসে কথা বলে মজা ছিল। সেতু ভাই আপনাকে ধন্যবাদ, এবিসি রেডিও সবাইকে ধন্যবাদ, আর ঈদ মোবারক সবাইকে।
ভাই তো শুরু করার আগে ঈদটা কেমন কাটালেন বলেন?
ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালো গেল, ফ্রেন্ডের সাথে ছিলাম, ফ্যামিলির সাথে ছিলাম, তো ওভারঅল আলহামদুলিল্লাহ খুব ভালো গেল। বাট এক্সপেকটেশনটা বেশি ছিল সালামি পাবো, মানে সেটা তো হয়নি, উল্টো আরো
দিতে হয়েছে। একটা বয়সই থাকে যখন আসলে এক্সপেকটেশনটা ফিল আপ হয় না, মানে দেওয়ার একটা বয়স চলে আসে। যেমন আমি কিন্তু ঈদের দ্বিতীয় দিন একটা শো ছিল আমার, ঈদ সালামি, ওখানে বিভিন্ন পরামর্শ দিছি যে কিভাবে আপনি বাঁচবেন ঈদের সালামি দেওয়ার হাত থেকে, পায়ে ক্লোরোফর্ম মাখুন, দুর্গন্ধযুক্ত ময়লা পরুন, এই কি যেন মোজা,
আপনি তো প্রোগ্রামটা করছিলেন যে সালামি থেকে বাঁচার জন্য, আর ডেফিনেটলি আপনার প্রোগ্রামটা ওরাও শুনছে যারা সালামিটা চায়, তো তারা ওরকম প্রোটেক্টিভ মেজার
নিয়ে আসছে। আমার ছেলে উদ্দেশ্য যে করেন ভাই,
কোনো লাভ হবে না নাকি,
নিবর্তন করতে পারে নাই, আগামী ঈদ থেকে এগুলো অ্যাপ্লাই করবে। অনেক কথা হলো ঈদ নিয়ে এবং খুব ফান হচ্ছে শুরুতেই, তো বুঝতেই পারছেন যে আজকে এই জীবনের গল্পটা একটু ডিফারেন্টই হবে। কারণ যিনি আসছেন তিনি খুবই রসিকতা করেন, রসিক একজন মানুষ, সেই সাথে উনি আজকে আমাদেরকে পুরোটা সময় মানে রসিকতাই করবেন নাকি? কারণ আমি যেটা জানলাম অফিয়ারে যে জীবনের মানুষের অনেক ধরনের ট্র্যাজেডি থাকে, সব মানুষের টুকিটাকি থাকে, কিন্তু পরের ভাইয়ের সেরকম কোনো ব্যাপার নেই। যেই কারণেই কিন্তু উনি, আমি বলতে পারি যে বাই বর্ন উনি একজন রসিক লোক কমেডিয়ান, এবং মানুষকে হাসানো ইজ টু টাফ,
টু টাফ, এটা খুব ডিফিকাল্ট।
অনেক হয়তো মনে করেন যে না হাসানি হয়। তো ভাই শুরু করেন, আমাদের যে বেসিক সিস্টেমটা আছে একেবারে ছোটবেলা থেকে আমরা বলতে বলি, তো আপনি আপনার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে, আমরা শুরু অন্যভাবে করেছি, তারপর একটু আসেন ওই সিস্টেমের মধ্যে দিয়ে যাই,
মানে ফ্রেমের মধ্যে চলে আসে। ব্যাপারটা বলি এভাবে যে মানে আমার মানে সবাই তো নর্মালি স্কুল থেকে শুরু করে, এবং ওইখানে কিন্তু আমার লাইফে একটা টুইস্ট ছিল, খুব মজার একটা কাহিনী ছিল। সেটা হচ্ছে বাই বর্ন কিন্তু মানে আব্বুর দিক দিয়ে আম্মুর দিক দিয়ে আমরা হচ্ছে কুমিল্লার। আমার বয়স যখন হচ্ছে 6 মাস কি 1 বছর, তখন আব্বু আম্মু পার্মানেন্টলি ঢাকায় চলে আসে, সাথে বড় ভাই ছিল, আমি ছিলাম। তো আম্মু আসার পরে আমার যখন বয়স 5, তখন আম্মু কি মনে করে আমি জানি না, ক্লাস 1 আমাকে এক্সাম দেওয়ায়, ক্লাস 2 আমাকে এক্সাম দেওয়ায় স্কুলে ভর্তির জন্য। এবং মানে মজার ব্যাপার হচ্ছে আমি ক্লাস 1 টিকে নিয়ে 2 টিকে গেছিলাম। পরে যেটা হলো যে স্কুল কর্তৃপক্ষ টাস্কি খেয়ে গেছে, ভালো বুঝলেন, ভালো বিপদে পড়লাম। ইভেন আমার লাইফে কিন্তু আমি কখনো যে প্লে গ্রুপ নার্সারি কিছু করি,
কিছু করার নাই।
তো এখন টিচাররা কনফিউজ হয়ে গেছে কি করা যায়, পরে কথাবার্তা বইলা ডিমোশন দিল আর কি।
অনেক কম্পিউটারে লেখা থাকে
ডাউনগ্রেডেড, মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে মানে ছোটবেলা থেকে একটু ইয়া ছিলাম আর কি, অ্যাডভান্স ছিলাম।
ছোটবেলার একটা অবদান আপনার পিছনে,
তো ওইখান থেকেই একটা ব্যাপার ছিল। জোকসের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ ছিল কি জানেন, মানে পার্সোনালি আমি যেটা বিলিভ করি যে সেলফ ট্রলিং ইজ দ্য বেস্ট অপশন। হ্যাঁ, আপনি যদি নিজেকে পচাইতে পারেন সেই ক্ষেত্রে মানুষ কিন্তু হিউমারটা আরো বেশি পায়। মানে গড গিফটেড ভাবে আমার সাথে হিউমার হয়েছিল, আমি সাইজে ছিলাম অনেক ছোট, ক্লাস আমি যখন ক্লাস 5 পড়ি মানে কেউ বিশ্বাস করতো না আমি ক্লাস 5 পড়ে, সবাই ভাবতো যে ক্লাস 1 বা 2। ক্লাসে সবার মধ্যে স্যাররা একটু আলাদা ভাবে চিনতো যে ছোটখাটো একটা ছেলে, আর দুষ্টেমি করতাম প্রচুর, এক্সট্রিম দুষ্টেমি করতাম, কি কি দুষ্টেমি করতাম সেগুলো বলবো। আর হচ্ছে গিয়ে আপনার স্কুল আমার ছিল BCSR হাই স্কুল সায়েন্স ল্যাবরেটরিতে। তো স্কুলের একটা কাহিনী যদি আমি আপনাকে বলি স্পেসিফিক্যালি, মানে হ্যাঁ ক্লাসে এভারেজ যাদের হাইট ছিল ধরেন ক্লাস 10 পড়া অবস্থায়, এন্ড বিলিভ মি আমার ক্লাস 10 আমার হাইট ছিলাম আমি 4 ফিট 11 ইঞ্চি, মানে ইউ ক্যান ইমাজিন যে কি অবস্থা ছিল, একটা বিশ্রী একটা অবস্থা।
হাইট কি পরে আসতে বাড়ছে না?
পরে বাড়ছে।
কত বছর বয়স পর্যন্ত যেন বাড়ে এটা এখন
আমি জানি না ভাই, তবে আমার মনে হয়েছে আমি কলেজ ওঠার পর আমার হাইট মানে ভালো।
কি আপনার হাইট নিয়ে আপনি জানিস ভাই?
মোটামুটি এই আর কি। তো এটা নিয়ে আসলে মানে কোনো ইয়া না, বাট মাঝে মধ্যে চিন্তা করি যে না যেহেতু কমেডি করতেছি তো আমার এই হাইট রিলেটেড অনেকগুলো আমার জোকস আছে। লিটারেলি এটা কিন্তু হয় যে এমন যে একটা এরকম একটা যদি একটা ছোট্ট একটা কাহিনী শেয়ার করি যে আমার হাইট বাড়ানোর জন্য আমি অনেক ট্রাই করি, তো অনেকের কাছে গেছি, সে বলছে ওষুধ খাও, সে বলছে কেউ বলছে যে একটা কাজ করো বুক ডাউন দাও, আবার কেউ কেউ বলছে যে ঝুলা থাকো, ঝুলা থাকাটা ইজ দ্য বেস্ট অপশন ফর বিং টল। তো ঠিক আছে ঝোলা শুরু করলাম এবং ইট ওয়ার্ক সিরিয়াসলি,
আসলে কাজ করে,
অবশ্যই কাজ করছে। কারণ আমি যে দড়ি গুলো আনছিলাম 2 ফিট ছিল, ঝোলার পরে দড়ি 3 ফিট হয়ে গেছে, আমি আগে উঠে এই হচ্ছে ব্যাপার। আর স্কুলের ক্ষেত্রে যেটা বলি, আমি মানে 10 বছরই এক স্কুলে ছিলাম, এবং ওইখানে স্যাররা খুব ভালো করে মানে খুব ভালো করে চিনতো, কারণ প্রচুর দুষ্টামি করতাম। এবং আমি স্কুলে প্রায় 3 থেকে 4 বার সাসপেন্ডেড ছিলাম। একটা ছোট্ট একটা কাহিনী শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের স্কুল থেকে এক বড় ভাই, সে হচ্ছে আপনার ক্যামব্রিজ বা MIT তে চান্স পেয়েছিল। সে আসছে সব স্কুলের টিচারদেরকে সালাম টালাম করতে গেছে, তো আমি হঠাৎ করে কি করলাম, আমি যে মানে দৌড়ে ওনাকে অটোগ্রাফ নিয়ে গেলাম যে ভাই অটোগ্রাফ দেন। ব্যাপারটা এরকম, উনিও পুরো একটা অকওয়ার্ড সিচুয়েশন পড়ে গেছিল, অটোগ্রাফ দিতে আমার দেখা দেখি 4-5টা পোলাপন অটোগ্রাফ নিয়ে অটোগ্রাফের জন্য খাতা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে। দেখা গেছে যে সেও ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়েছে, সে অটোগ্রাফ দেওয়া শুরু করছে, এবার টিচারদের ব্যাপারটা মাইন্ডে লাগছে। টিচারদের ব্যাপারটা মাইন্ডে লাগার পর অনেক হাউকো চিল্লাচিল্লি হয়েছে, এবং আই ওয়াজ সাসপেন্ডেড ফর 5 ডেজ। আমরা যখন ক্লাস 10 পড়ি, তো ফ্রেন্ড ছিল ও একটা, মানে আমাদের তখন স্কুল থেকে বলে দিতে যে র‍্যাগ ডে করা যাবে না, তো র‍্যাগ ডে করা যাবে না। এখন এটা তো মানতে পারি না ভাই, 10 বছর একটা স্কুলে পড়ে আসছি, র‍্যাগ ডে তো মজাটা হবেই, তো র‍্যাগ ডে করতে দিবেন। এই জন্য পোলাপনের মাথা হঠাৎ করে মানে ভূত চাপলো, ওরা কালো বেশ ধারণ করে, বুঝছেন? আর এটা কিন্তু একটা স্কুলের জন্য খুব বড় একটা বড় একটা ইয়া, কিন্তু যে কালো বেশ করে স্কুলের পোলাপান ঘুরতে যায়, তখন ইয়াং পোলাপান একটা এত মানে কনসিকোয়েন্স আমরা জানতাম না এরকম কি হবে। তো সবাই ডেকে চাঁদা উঠেছি, চাঁদা উঠে কালো বেশ করে আসি, ভাই বিশ্বাস করবে না, কালো ব্যাচ মানে কালো ব্যাচ পড়তে দিয়েছে বাড়ি দিতে দেরি নেই বুঝছেন, মানে দেখলাম যে কালো ব্যাচটা খেলে পড়লাম চতুর্দিকে খেলে সাররা মানে স্যার ম্যাডাম জায়গা ধরছে, যে যেদিকে পারলো এলো পাতের মাই। তো পরে এখন একটা ফ্রেন্ড ছিল, ও করছি কি কালো ব্যাচ তো সেফটি পিন দিয়ে লাগে, ওই সেফটি পিন খুঁজতে যে 60 টাকা লাগে। তো দেখতেছি যে ওর বাম হাতের হাতা ঝিলা, ডান দিকের হাতা মানে ফুল হাতা হাফ হাতার মতো আছে, আর ওইটা ঝুলে আছে, বিশ্রী একটা অবস্থা আর কি। তো ওই অবস্থা দেখে কার কার এই ঘটনার পিছনে কে কে ছিলাম, তো আমাদের নাম ডাক পড়ছে, আবার সাসপেন্ডেড ছিলাম, মানে আমার অনেকবার ছিলাম, অগণিত 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 বার ছিলাম। আর মানে স্কুলে তাও ভাই আমি মোটামুটি ভালো ছিলাম, কলেজ ওইটা আসলে ডেসপারেট হয়ে যায়, মানে এক্সট্রিম লেভেলের দুষ্টামি শুরু করি। এবং উইথ অল ডিউ রেসপেক্ট আমাদের একটা টিচার ছিল আরিফুর রহমান স্যার, সিটি কলেজে বাংলা ডিপার্টমেন্টের টিচার ছিল, এবং লিটারেলি উনি স্ট্রোক করছিল আমাদের কারণে, সিরিয়াসলি। এবং মানে ওনার ব্যাপারটা ছিল যে আমরা যখন কলেজে পড়ি তখন খুব টপ একটা গান ছিল কাকালো জায়গা, এবং ওইটার বিটটা কিন্তু সেরকম ছিল টিকি 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 ও কাকালো জায়গা বুঝছেন। তো স্যার একটু মুরব্বী টাইপের ছিল, তো প্রায় ধরেন বয়স 55-60 এর মতো। তো স্যার যখন ক্লাস নিত তখন হচ্ছে নতুন নতুন চাইনিজ ফোন গুলো বেরিয়েছে, যে একদম দামরা টাইপের যে চাইনিজ ফোন, তাদের কাজ করতে রাখবে। তো পোলা পাঙ্গা গুলো নিয়ে আসতো স্যার, পরে তো বাংলা পরে তো মাঝখানে হঠাৎ করে টিকি টিকি ও কাকা ও লাউ জায়গা মানে এরকম শুরু হয়ে যেত, স্যার খুঁজে পাইতো না কি করতো জিনিসটা। এর মধ্যে আপনার বিড়ালের ডাকতে শুরু করে মানে এভরিথিং সবকিছু চলতো। একবার কি হলো, স্যার রোল ডাকতেছে প্রফে দিব, আমি আবার ভাই জীবনে কোনোদিন প্রফে দিয়ে ভালো ছিলাম না। তো স্যার মানে রোল ডাকতেছে প্রফে দিতে যে ধরা কিছু ইউজুয়াল, তো স্যার করলো কি মানে প্রফে দিতে এক ছেলে আমি, কিন্তু স্যার মনে করছে আমার পাশের ছেলে। তো দেখলাম যে স্যার আমাকে ডিঙিয়ে ওরে মারা শুরু করছে, এবং মারতে মারতে শার্টের বোতাম ছিঁড়ে ফেলাইছে। তো ও মানে খুব ভালো ফ্রেন্ড ছিল, বলতেও পারতেছে না যে স্যার আমি করিনি, পরশ করছে, মানে আমিও দেখতেছি বুঝছেন, আমিও দেখতেছি মায়ের গেছে। পরে মানে বাংলা ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়েছে। তো বাংলা ডিপার্টমেন্ট ওর একদম পুরো থ্রি ইয়ার্স মুভিতে মানে এরকম থ্রেড দেয় না, যে স্বীকার কর নিলে তোর বাপের মানে বাসায় এরকম পাঠাবে এই সেন্টেন। তো আমি আমার ফ্রেন্ডকে বলে দিচ্ছি, দোস্ত ভাইটা থাক, মানে যদি খুব অবস্থা বেগুতিক দেখো তার নাম বলে দিস, কোনো প্রবলেম নেই। তো ঠিক আছে, ও অবস্থা বেগুতিক দেখি নাকি জানি না, যা প্রথমে আমার নাম বলে দিচ্ছি। তো স্যার ডাকছেন, তো ডাকার পরে ইচ্ছা মতো গালিগালাজ করলো, কান ধরে উদ্দোষ করালো। পরে মানে 100 বার লাগছিল, আমি এই কাজ আর জীবনে দ্বিতীয়বার করবো না। তো ঠিক আছে, 1 সপ্তাহের জন্য সাসপেন্ডেড ছিলাম, 1 সপ্তাহ পরে ব্যাক করছি, তারপরে সাথে আবার সেম কাহিনি।
1 সপ্তাহ সাসপেন্ডেড থাকা তো ভালো,
রাইট, পুরো রিফ্রেশমেন্ট।
আবার প্রিয় শ্রোতা যারা শুনছেন তারা কিন্তু আবার এগুলো অ্যাপ্লাই করে
না, না না না, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম,
ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। সাসপেন্ড হওয়ার জন্য স্কুলে মানে মারামারি করবেন, এগুলো করেন না, সাসপেন্ড না হয়ে একেবারে ক্যান্সেল হয়ে যেতে
পারে, রাইট, টিচিং হয়ে যান, সাসপেন্ড হয়ে লাভ, হ্যাঁ, মানে যা করবেন মানে ডেডিকেশন দিয়ে করবেন, হ্যাঁ, হাফ কাজ করে আমার মতো হাফ কাজ করে লাভ নেই মোটামুটি। আমি একটা ছোট্ট একটা স্টোরি শেয়ার করি, মানে ছোট্ট একটা জোক শেয়ার করি, যে এক লোক বলতেছে যে শোন, ওই যে মানুষ বলে না যে জীবনে যা করবে সবসময় 100% দিবি, সবসময় 100% দিবি, এই কথাটা সম্পূর্ণ ভুল। এই কাজটা করতে যে আমার একটা বন্ধু মারা গেছে, জ্ঞান কি করতে গেছিল, রক্ত দিতে গেছিল,
ট্রু, রক্ত কিন্তু 100% দিতে যায় না, মানে দিতে যায় না ভাই, একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে
এই আর কি। তো আরেকটা বলি, একটা লোক মানে সে দেখেছে অনেকক্ষণ ধরে মশা, অনেকক্ষণ ধরে একটা মশা ডিস্টার্ব করতেছে। তো এরা ছিল হচ্ছে গিয়ে 10 ভাই বোন ছিল, তো ওরা ভালো করে খেয়াল করে দেখছে যে মশাও 10টা। তো এমন সময় একটা মশা করলো কি একজনের কপালের উপর দিয়ে বসছে, হ্যাঁ, মানে যে বাবা ছিল বাবার কপালের উপর দিয়ে বসছে। তো ছোট ভাই করলো অনেকক্ষণ মশার মারা ট্রাই করতে মারতে পারেনি, পরে একটা মুগুর নিয়ে আসছে, মুগুর নিয়ে এসে বাবার কপালে যে মশাটা বসছে দাম করে বাড়ি দিল, মশাও শেষ বাবাও শেষ। তো বড় ভাই বলছে তুই কামটা কি করলি, সবাই চিন্তা করেন ওগো একটা গেছে আমগো একটা গেছে।
বুঝতেই পারছেন যে আজকে আপনার সময়টা ঈদ পরবর্তী সময়টা ঈদের আনন্দটাকে ধরে রাখতে আমাদের এই ব্যবস্থা। সো প্লিজ কেউ কোথাও যাবেন না, পুরোটা সময় থাকুন। জীবনের গল্প তো শুনছেন, মিরাক্কেল খ্যাত যেহেতু মানুষটা, মিরাক্কেলের একটা অডিও ভার্সন আপনি আজকে দেখছেন জীবনের গল্প। ইমাজিন করা যায় আপনার বলাগুলো, ইমাজিন করা যায় যারা আপনাকে চেনে তার দেখতে পারবে ওই ভঙ্গিটা এইভাবে কথা বলতো ঠিক এইভাবে বলতেছিল। আরেকটা ব্যাপার, আপনি কিন্তু পরশের একটা ভিডিও আজকে দেখতে পারবেন আমার পেজে, আর যে সেতু নামে যে পেজটি আছে সেখানে দেখতে পারবেন। সো প্লিজ সবাই ফেসবুকে এবং এসএমএস প্যানেল এগুলোতে অ্যাক্টিভ থাকুন। হ্যাঁ ভাই, ইন্টারাপ্ট করলাম মনে,
না 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 না, এটা ওকে। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম জানি, কলেজে ছিলাম,
ওই যে একটা মর্সে আমাদের ওদের আছে।
তো যেটা হচ্ছে আবার কলেজে আমাদের একটা দুষ্টামির একটা মেইন একটা জায়গা ছিল কি জানেন, আমরা যখন মানে দেখা গেছে যে আমরা একজনের উপর খেপা, মানে থাকে না যে ফ্রেন্ডের মধ্যে ভাই ব্রাদারদের মধ্যে ক্যাচাল থাকে। তো ফর এক্সাম্পল ওর রোল ছিল 49, ফর এক্সাম্পল, তো আমরা করতাম কি যখন স্যার ডাক্তার 47 ইয়ে স্যার, 48 ইয়ে স্যার, তো যখন স্যার 49 বলতো একসাথে 10-12 জন বলতাম স্যার আসে নাই। তো এমন অনেকবার হয়েছে ও প্রেজেন্ট দিছে বাট একটা সময় স্যার ব্যাপারটা বুঝতে পারছে বুঝা মানে ভাই স্যার যে কি পরিমাণ গালি গালাজ করছে এটা বলতে পারবো আমার করছে সবারই করছে। এবং স্যারের একটা ব্যাপার ছিল ওনার কমন জেস্টার ছিল, হ্যাঁ জেস্টার গুলো তো আসলে রেডিওতে দেখানো পসিবল না বাট মানে ওনার কিছু মানে ভয়েসের কিছু জেস্টার ছিল এর মধ্যে একটা ছিল মানে আমার কথা কথা এরকম যে সমাস হচ্ছে 6 প্রকার পোলাপান। একটা সময় স্যার যখন বলতো যে আজকে তোমাদেরকে পড়াবো ধরেন কারক তখন পোলাপান সবাই একসাথে প্রথম 2-3 বার সে নর্মালি নিছে বাট যখন হচ্ছে গিয়ে স্যার খেয়ে পা গেল স্যার বলতেছে যে তোর আমার নকল করো পোলাপান আবার 5 জন মানে ছিল আর কি। এই স্যারটাকে খুব মানে মিস করি এবং মানে কম্বিনেশনটা ভালো ছিল আর কি। যেমন দেখবেন আপনার মেসি রোনালদো যত ক্লাস থাকে ওখানে দিন শেষে তারা ভালো পার্টনার। তো আরিফ স্যার অনেক মানে বড় একটা ইম্প্যাক্ট ছিল আমাদের কলেজ লাইফে, যে উনি না থাকলে হয়তো কলেজে অত মজা করতে পারতাম না। আর ওনার স্ট্রোকের ব্যাপার যেটা ছিল, সরি স্ট্রোক না আমি আসলে ভুল বলছি, এটা হার্ট অ্যাটাক হবে বুকের বাম পাশে ব্যথা। তো এটা তো বাংলা সিনেমা না, বাংলা সিনেমা দেখবেন যে কি সে স্ট্রোক করছে বুকের বাম পাশে ধরে
বাম পাশে ধরে পড়ে
যায় স্ট্রোক করছে
বুঝলেন। চৌধুরী সাহেব
চৌধুরী সাহেব না আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশে আজ পর্যন্ত কোন মানুষ এতবার হার্ট অ্যাটাক করে নেই শ্রদ্ধা আনোয়ার হোসেন ভাই যতবার হার্ট অ্যাটাক করছে প্রত্যেক সিনেমায়। খালো যান আপনার জন্য চান্সই চিনে দিয়ে না খালো ছিলেন চিনে দিয়ে
একটু বলি যে কেউ যদি অন্যভাবে নিয়ে থাকেন প্লিজ না, আমরা একটু হাস্যরস করছি আজকে। অভিনয়ের জন্য অনেক কিছু করতে হয় আমাদেরকে এবং সেটা করেছেন, তো ওনাকে অনেকবারই হার্ট অ্যাটাক করতে হয়েছে কারণ এইসব কেসে হার্ট অ্যাটাক পার্সোনাল লাইফে মানুষ করে তাই এগুলো
মানে এরকম শোকটা কেউ অনেকে নিতে পারে
নিতে পারে।
তো স্যারের ক্ষেত্রে যেটা ছিল আমরা মানে যে 8-10টা ফ্রেন্ড ছিলাম, তো স্যার এমনিতে মুরব্বী মানুষ ছিল 56-60 মতো বয়স। তো স্যার ওই দিন কি মনে করে জানি না সে পুরো হোয়াইট বোর্ডে প্রায় 10 মিনিট ধরে একটা লেখা লিখছে, খুব সুন্দর করে বুঝায় টুঝে পয়েন্ট আকারে সে অনেকগুলো পয়েন্ট লিখছে। তো লেখার পরে হঠাৎ করে কি জানি হয়েছে ওনাকে একজন মানে ডাক দিছে আসছে বিরুষ স্যার বিরুষে। এই চান্স আমি যে করলাম কি উনি হোয়াইট বোর্ডে যা লেখছে পুরোটা মুছে দিয়ে পোলাপান তো মজা পেয়েছে, মাম্মা কঠিন একা কাজ করতো মাম্মা সেই কাজ করতো। আমি এটার ইম্প্যাক্টটা বুঝিনি আসি না স্যার পরে স্যার একবার হোয়াইট বোর্ডে থাকে একবার আমাদের দিকে থাকে মানে উনি কনফিউজ হয়ে গেছিল। উনি তখন ওনার মাথায় মানে এই জিনিস যেমন আসতেছে যে কি এতক্ষণ তো লিখলাম লেখা গেছে হাওয়া হয়ে গেল তো উনি করলো যে আবার মোটামুটি 2 লাইনের মতো লিখলো জাস্ট 2 লাইন লেখা কমপ্লিট আবার ওনাকে ওই ওই স্যারই আবার ডাক দিয়েছে। স্যার আর স্যারের কথা ছিল আর একটা ইম্পর্টেন্ট কথা ভুলে গেছি স্যার আবার গেছে আমি আবার দিয়েছি এবং আবার মুছে দিয়ে আসছি। এইবার স্যার যখন রুমে ঢুকছে সে তো খেয়ে পা গেছে এবং সে এত জোরে শাউট করছে, তো জোরে শাউট করার পরে মেবি তার মানে কার্ডিয়াক অ্যারেস্ট হয় আর কি। তো দেখলাম যে উনি জাস্ট বুকের বাম পাশে ধরে মানে আস্তে আস্তে মানে ঢুলে পড়ে গেছে সামনে। আমরা তো অলওয়েজ লাস্ট বেঞ্চে বসতাম, মানে যখন দেখলাম যে সামনের 2-3 বেঞ্চের ছেলেপেলে দৌড়ে গেছে তাকে ধরলো ওই মোমেন্ট আসলে ভাই বুঝাতে পারবো না আমার মনের মধ্যে তখন কি একটা অবস্থা ছিল আর কি। মানে তখন আমি জাস্ট একটা স্টান হয়ে গেছিলাম যে আল্লাহ মাফ করুক, যে আমার জাস্ট একটা দুষ্টামির কারণে আল্লাহ মাফ করুক ওনার যদি কোনো প্রবলেম হয়ে যায়। তো এই ভয়টা আমার মানে বিলিভ করাইতে পারবো না ভাই, আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছি ওনার জন্য যে আল্লাহ তুমি ওনাকে সুস্থ করে দাও এবং আলহামদুলিল্লাহ মানে ইট ওয়াজ নট দ্যাট সিভিয়ার। এবং যখন স্যারের এই অবস্থা ছিল তাকে ইমার্জেন্সি হচ্ছে তখন আমাদের কলেজে নিচে একটা মেডিকেশনের সিস্টেম আছে, তো স্যারকে ওইখানে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়া হয়। তো কেন স্যারের এই ব্যাপারটা হয়েছিল এইটা মেবি কর্তৃপক্ষ জানেনি, কলেজ কর্তৃপক্ষ বা হয়তো স্যারই জানাই নেই, হয়তো বা স্যার লাস্ট মোমেন্টে রিয়েলাইজ করছে যে হয়তো আমি অসুস্থ হয়ে গেছি বাট আমার জন্য স্টুডেন্টের জন্য কোনো ক্ষতি না হয় যেটা সব টিচাররা ফিল করে। আমি নিজে খুব ভয় ছিলাম কারণ এর আগে সিটি কলেজে আমার বাংলা ডিপার্টমেন্টে প্রত্যেক সপ্তাহে একবার আমাকে হাজিরা দিয়ে আসতে মানে কোর্টে যে হাজিরা দিতে হয় এরকম বাংলা ডিপার্টমেন্টে আমাকে হাজিরা দিতে হইতো যে আমি এই কাজের জীবনে দ্বিতীয়বার করবো না, প্রত্যেকবার আমি যে লেখা দিয়ে আসতাম এই কাজের জীবনে দ্বিতীয়বার করবো না। বাট ফর্চুনেটলি আমাকে ওনারা কিছু করতে পারতো না কেন আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট ওয়াজ স্টানিং, মানে সিটি কলেজ আলহামদুলিল্লাহ রেজাল্ট খুব ভালো ছিল, মানে ফার্স্ট ইয়ারে আল্লাহর মধ্যে পুরো কলেজে আমি 12th হই আর টেস্টে পুরো কলেজে প্রথম হয়েছিলাম আর কি। তো এগুলোর পরে কলেজে যখন মানে অ্যাপ্রিশিয়েট করতো যে রেজাল্ট তো ভালো করতেছে ছেলেটা এই সেম। তো পরে যখন স্যারের এই ঘটনাটা ঘটলো মানে তখন একটা রিয়েলাইজেশন আসলো যে না এনার্জি দেন
সেটাই।
এরপরে আর ওই স্যার আমাদের কোনো ক্লাস নেয় নাই, উনি আমাদের বলে দিতে যে আমি এই সিক্সের ক্লাস আর নিব না।
আচ্ছা, মানে উনি কি ফাইনালি সুস্থ হলেন?
ফাইনালি আলহামদুলিল্লাহ সুস্থ হইছে, কোনো প্রকার মেজর ঝামেলা ছাড়া। মানে আমি হাফ ছেড়ে পাচ্ছি যে কোর্ট কাছারি
আপনার মধ্যে যে উপলব্ধিটা আসছে না যে আরে কি করলাম না পেয়ে গেলাম এটাই।
ওই সময়টা আসলে আমার জন্য খুব টাফ ছিল, যে আমি তখন একটা জিনিস চিন্তা করতাম, জানলাম মাস পুরো ওনার যদি কোনো বড় প্রবলেম হয়ে যেতেন আমি নিজের কাছে কি যাবো।
আপনি তো উপলব্ধিটা করতে পারছিলেন।
তো ওই মোমেন্টটায় পরে নতুন টিচার আসছে, নতুন টিচার আসার পরে সবাই দেখলো যে পরশ ভালো হয়ে চুপচাপ একদম, মানে লাস্ট বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চে বসিনি, লাস্ট বেঞ্চ থেকে মাঝামাঝির বেঞ্চে বসা শুরু করলাম, তাও দুই তিন দিন।
কিন্তু আসলে তো ভালো হয় নাই।
না 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 না, ওকে অনলি ফর 2 অর 3 ডেজ।
আসলে যে ভালো হয় নাই তার পক্ষে যে ভালো সম্ভব নয়। এই গল্পগুলি চলতে থাকবে প্রিয় শ্রোতা, আমরা ছোট একটা বিরতি এখন নিচ্ছি। আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ দ্য প্রেজেন্স অল উইথ 920, এবং আজকে এখানে যে অতিথি রয়েছেন এতক্ষণে চিনে ফেলেছেন তারপর একটু বলি, কেউ যদি এই মাত্র জয়েন করে থাকেন, মিরাকল সিজন 8 থেকে উনি ফার্স্ট রানার আপ ছিলেন, তিনি আজকে আপনাদেরকে শোনাচ্ছে তার জীবনের গল্পটা। সেই সাথে আরো অনেক জোক আপনারা শুনতে পারবেন, অনেক অনেক ধরনের জোকস সে আপনাদের জন্য নিয়ে আসছে। অবশ্য নিয়ে আসার কিছু নেই, সে এমনিতে প্র্যাকটিক্যাল লাইফে এমন অনেক এন্টারটেইন হবেন আজকে আপনারা। থ্যাংক ইউ, সাথেই থাকুন সবাই, আমরা ফিরছি ছোট একটা বিরতি নিয়ে।
Close up presents Hello 8920. Close up, the closer the better. Close up presents Hello 8920. Close up, the closer the better.
প্রিয় শ্রোতা স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, এখানে আমরা হাসছি কারণ এই যে অফ এয়ারে যতক্ষণ ব্রেক ছিল ততক্ষণ আমি ওনার কাছ থেকে এমন কিছু শুনেছি যেগুলো আসলে এখন বলতে পারছি। যাই হোক, আপনারা শুনছেন ক্লোজ দ্য প্রেজেন্স অল উইথ 920, এবং মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার সিজন 8 থেকে ফার্স্ট রানার আপ যিনি ছিলেন পরশ, তিনি আজকে আমাদের অতিথি। আমরা অনেক ভাগ্যবান মনে করছি নিজেদের, এবং আপনারাও খুব এনজয় করছেন, এবং ঈদ পরবর্তী সময়টাতে, ঈদ গেল কয়েকদিন আগে মাত্র, আর এই সময় আসলে ওনাকেই দরকার ছিল আমার মনে হয়। থ্যাংক ইউ ভাই, আপনি আজকে সময় দিয়েছেন আমাদেরকে। তো আপনার কাছে যাওয়ার আগে একটু ফোন নম্বর এবং যাবতীয় ক্রাইটেরিয়া যেগুলো আছে বলে দিই। ফোন করুন আপনি আমাদেরকে 09613892892, এই নম্বরটিতে ফোন করে আপনার জীবনের গল্প আপনি বলবেন, এবং তারপরেই আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে। আর ফেসবুকে কানেক্টেড থাকুন, আরজে সেতু নামে একটা পেজ আছে যেটার ইউআরএল অ্যাড্রেস হচ্ছে facebook.com/setu.abcradio। এই পেজটাতে আপনি যাবেন, কানেকটেড হন, লাইক দিন। আর এছাড়া এবিসি রেডিও পেজে আজকে পোস্ট দেওয়া আছে, সেখানে লিখতে থাকুন, এবং এখানেও আজ সেটা পেজটি ট্যাগ করা আছে। বাইদ্যবে ফিরি আপনার কাছে। হ্যাঁ, আমরা যেখানে বিরতি নিয়েছিলাম যে আপনার কলেজের শিক্ষক, এবং তিনি আপনাদের জন্যই আপনাদের উৎপাতের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন, মাইল্ড একটা ছোটখাটো
মানে অ্যাটাক হওয়ার একটা ইয়া ছিল, এবং ওইটা আসলে ছিল কিনা সেটা আমি মানে এখনো জানি না, বাট এতটুকু জানি উনি আর পরে ফার্দার আমাদের ক্লাস নেন নাই,
ক্লাসই নেন
নাই, মানে হি উইথড্রু হিমসেলফ ফর মানে ফ্রম আওয়ার ক্লাস আর কি। তো ওনার জায়গায় অনেক টিচার আসছিলেন, বাট উনি ওনাকে ওইভাবে ফিল করতাম, মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রাখছিলাম যে লাঠি মারলে কই যে পড়তে পারে, সেলফ ডিফেন্স এর ব্যাপার মোটামুটি ভাই বোনদের বলে সুযোগ বাসাই তোমারে। ওনাকে সালাম করলাম, উনি দেখলাম যে খুব মানে ফেড আপ আর কি। তো ফাইনালি এইচএসসি এক্সাম দিলাম, এবং আলহামদুলিল্লাহ গোল্ডেন প্লাস পেলাম, জেনিনটা
জেনিন দেখলাম
রাইট, এই জন্য আমি জেনিন ওয়ার্ডটা ইউজ করলাম। এবং আলহামদুলিল্লাহ আমি পুরো ঢাকার মধ্যে 34th
হয়েছিলাম, বাপ রে বাপ, ব্যাপক স্টুডেন্ট
ছাড়াই দিয়েছিলাম মনে করে বুঝছেন,
সুপার।
রেজাল্ট পাবলিশ হইলো, তখন কলেজে স্যারদের সাথে দেখা টাকা করলাম, বাট তখন আরিফ স্যারকে পাইনি, আনফরচুনেটলি আরিফ স্যারকে পাইনি। ফাইনালি আলহামদুলিল্লাহ যখন ঢাকা ইউনিভার্সিটিতে টিকলাম, তখন স্যারকে যখন আমি গিয়ে দেখলাম যে স্যার ক্লাস নিচ্ছে পোলাপানদের, আমি যখন জানলার বাইরে দিয়ে তাকাইছি যে নক করে ঢুকবো, আমি আমার উত্তরাধিকারদেরকে দেখতে পাইলাম যে একইভাবে ওরা স্যারকে উৎপাত করতেছে। তো আমি নক গিয়ে ঢুকলাম, তো স্যার প্রথমে আমারে বললো তুমি কি চাও এই জায়গায়, প্রথম কোয়েশ্চেন তুমি কি চাও এই জায়গায়, আবার অসুবিধা করতে মানে ওনার মাথায় এটা না আমি যে পাস করে বেরিয়ে গেছি বুঝছো। তো যখন আসছি স্যার একটু আসেন ভাই, আপনার সাথে কথা আছে, না তোমার সাথে আমার কোনো কথা নেই, বেরোতে ক্লাস থেকে আমি বললাম স্যার একটু আসেন একটু মানে জাস্ট এক মিনিটের জন্য আসেন, তো আসবেই না আবার রিকোয়েস্ট করলাম, তো স্যার উনি আসছেন, বলছে কি কি সমস্যা। তো আমি ওনাকে পায়ে ধরে সালাম করলাম, স্যারকে বললাম স্যার আল্লাহর রহমতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে টিকছি বিজনেস ফ্যাকাল্টিতে ব্যাংকিং ডিপার্টমেন্টে। ভাই উনি জাস্ট আমাকে জড়াই ধরলো, জড়াই ধরে উনি ক্লাসে নিয়ে ঢুকলো, এবং সে লিটারালি হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো ক্লাসের মধ্যে। উনি বললো যে ও হচ্ছে একমাত্র স্টুডেন্ট যে আমি আমার পুরো টিচিং ক্যারিয়ারে আমি কোন ছেলেকে এত মারা মারিনি, ওরে আমি যে মারা মারছি। এবং বলছে যে ওর শরীরের মনে এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ বাকি নেই যেখানে আমি মারিনি, বাট হি মেড আস প্রাউড। তো এই কথা বলে উনি কান্না শুরু করতে, তো দেখেন মানে দেখলাম যে আমি নিজে ইমোশনাল হয়ে গেছি, আর আমার উত্তরাধিকার যারা ছিল তারা তখন এটা নিয়ে মজা নিতে চেয়ে দিয়েছে। তো ওই আসলে ওই জিনিসটা খুব আসলে একটা ইমোশনাল ব্যাপার ছিল আমার জন্য। তো এরপর থেকে একটা রিয়েলাইজেশনে আসে, হ্যাঁ দুষ্টামি ফাজলামি করবো,
সবকিছু যে কোনো কিছুই দুষ্টামি করেন, ফাইজলামি করেন বা কাউকে ভালোবাসেন, আমরা সেটার একটা লিমিটেশন বা বর্ডার দিয়ে দেওয়া উচিত নাকি?
অবশ্যই,
শুধু বাবা মা ছাড়া। আমি জানি না, আমি ট্রু ঠিক
না না রাইট রাইট
যার যার পার্সোনাল লাইফ আছে সেই
লিমিট না, আমি যেহেতু আপনার প্রোগ্রামে আছে তার মানে আপনি রাইট
না। তারপরেও এতবার এত সো অনেক লিসনার
ডেফিনেটলি
কোনো ভুল ইনফরমেশন দেবো
না, না 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 ডেফিনেটলি ভাই, আমি যেটা বলি যে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের আসলে লিমিট রাখা উচিত, বাট বাবা মাকে ভালোবাসার ক্ষেত্রে বা বাবা মাকে সম্মানের ক্ষেত্রে গো লিমিটলেস,
সেটাই। কিন্তু তারপর আপনি অনেক একটা মেয়েকে হয়তো অনেক ভালোবাসেন, মেয়ে হলে ছেলেকে মানে ছেলে ছেলেকে বলিনি আমি, তো সেই ভালোবাসাটা হয়তো আনলিমিটেড আপনার কাছে মনে হচ্ছে, যেভাবে ভালো লাগে আপনি সেভাবে ভালোবাসেন, আমরা কাউকে বাউন্ডারি দিচ্ছি না, দ্যাটস দ্য ফ্যাক্ট।
মানে হাইপার ভালোবাসা কারে বলে বলতে পারবেন?
হাইপার না,
হাইপার ভালোবাসা হচ্ছে একটা ছেলে কচ্ছপের ভালোবাসার চোটে একটা মেয়ে কচ্ছপ যখন ঘন্টায় 100 কিলোমিটার বেগে দৌড়ানো শুরু করে, ওইটা হচ্ছে হাইপার ভালোবাসা।
তো হ্যাঁ, তারপরে
আমার জন্ম কুমিল্লায়, বাট জন্মের 6 মাস মানে উইদিন 1 ইয়ার এটা মোটামুটি নিশ্চিত আমরা ঢাকায় চলে আসি, একদম পার্মানেন্টলি ঢাকায় চলে আসি।
আঙ্কেল কি করতেন?
আব্বু বিজনেস করতেন, ইনিশিয়ালি বিজনেস করতেন না, একটা দোকান ছিল, ওই দোকানটা আব্বু মানে এজ এ ম্যানেজার ছিলেন। তো আলহামদুলিল্লাহ আব্বু পরে ওইটার প্রপার মানে ওনার হয়ে যান, তখন মালিক কানাডা চলে যায়। তো আব্বু যেহেতু বিজনেসটা ঢাকায় করছে তো আমাদেরকে ঢাকায় নিয়ে আসে। তো আমার লাইফের মানে বিশাল বড় একটা পার্ট হচ্ছে ক্রিসেন্ট রোডে, মানে গ্রিন রোড যে গ্রিনলেফ হাসপাতালের গলি ক্রিসেন্ট রোড আমরা যেটাকে বলি, সেই ক্রিসেন্ট রোডে আমি 21 বছর ছিলাম, ওইখানে অনেক ফ্রেন্ড, ওইখানে বড় হওয়া মানে এভরিথিং ওইখানে। ইভেন আমি যখন মিরাক্কেলে যাই তখন আমি ক্রিসেন্ট রোড থেকে যাই, বাট এখন আমি ক্রিসেন্ট রোডের জায়গায় এখন গ্রিন কর্নার থেকে চলে চলি, মানে এভরিথিং আমার গ্রিন গ্রিন রোডের মধ্যে। তো ভার্তিরিতে যখন উঠলাম, ভার্তিরিতে ওঠার পরে এই বলে না যে লেজ কখনো মানে একটা ব্যাপার খাই গিয়ে যায়, পরে
ভার্তিতে ওঠার পর ওই লেজটা তো মনে আরো বেশি
কুটতে আসে, তখন আরো ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেছে
এখন আবার কি গুণী
এই ভার্তিতে ওঠার পরে যেটা হয় আর কি। হ্যাঁ, কলেজে যেটা ছিল এই জিনিসটা একটু আমার ক্যালকুলেশন ভুল হয়ে গেছিল, আমি ভালো করে জানতাম যে কলেজে আমার জীবনে টিসিএস দিতে পারবে না, রেজাল্ট টেজাল্ট যা আছে সবকিছু হচ্ছে আপনার বোর্ডের হাতে। ইউনিভার্সিটিতে যে খেলাটা টিচারদের হাতে আবার আমি জানতাম মানে একটু কম জানতাম, এখানে গ্যাঞ্জামটা পাকিয়ে খেলছিলাম ভাই, স্যারদের সাথে দুষ্টামি দুষ্টামির জায়গায় কিছু কিছু টুকটাক বেয়াদবি হয়ে গেছিল, যেটার জন্য স্যাররা মানে সাধারণ ক্ষমা ঘোষণা করছিল, আলটিমেটলি লং রানে একটা প্রবলেম হয়েছিল। আর ইউনিভার্সিটি লাইফের একটা ট্র্যাজেডি আছে আমি পরে বলি,
ঠিক আছে? আপনি যখন মনে করবেন যে রিলেটেড এখন আসলে ভালো হয়, তারপর আপনার একটা ব্যাপার আছে নিশ্চয়ই প্রেম করছেন, হ্যাঁ
করছেন,
তো সেগুলো কিন্তু
হ্যাঁ আচ্ছা না ওইটা
ওইটা কি বলা যাবে না?
হ্যাঁ বলা যাবে,
গেলে বললেন
হ্যাঁ অবশ্যই রিলেশন, হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন রিলেশন আমার আছে, প্লাস মানে কিছু ব্যাপার স্যাপার থাকে ব্যাপারটা, ওই যে বলে না ফেসবুকে দেখবেন ইটস
কমপ্লিকেটেড,
আমি সিরিয়াসলি বুঝতাম না, এবং আমারে যখন আমি দেখতাম যে আমার ফ্রেন্ড যেগুলো আছে যেগুলো দেখতাম যে রিলেশনশিপ স্টেটাসে দিয়ে রাখছে ইটস কমপ্লিকেটেড, আমিও না বুঝিয়ে দিয়েছিলাম ইটস কমপ্লিকেটেড। তো আমার দেখবেন আপনার ফেসবুক প্রোফাইল ঘাটলে দেখবেন যে আমার ম্যারিটাল স্ট্যাটাস দেওয়া আছে উইডোড,
মানে হ্যাঁ এটা কিন্তু হিসেবে ঠিকই আছে, বিপত্তি আমরা সবাই
জানি, এখন আমি বিয়ে করিনি তোরে, এখন বিয়ে করিনি। তো এটাই বললাম যে হ্যাঁ রিলেশনশিপ আমার মানে বলতে পারেন আছে আবার নাই এই দোলাচলের মধ্যে,
কেন কেন
আমি জানি না ভাই, মানে ব্যাপারটা কি জানেন মানে মেন ব্যাপারটা হচ্ছে যে রিলেশনের ক্ষেত্রে যেটা হয় আমি আমি দেখছি ভাই আমার একটু মাথায় ক্র্যাক, তো ক্র্যাক ছেলের সাথে কে প্রেম করবে ভাই, যাওয়া আসা আসা যাওয়ার মধ্যেই এরকম একটা অবস্থা ছিল। মিরাক্কেলে যাওয়ার আগে এটা একদম সত্যি কথা, মোটামুটি অনেক প্রপোজাল থাকে,
যাওয়ার আগে প্রপোজাল গুলো থাকতো নাকি?
যাওয়ার আগে মোটামুটি থাকতো, বাট আল্লাহর রহমতে যখন মিরাক্কেল করে আসে তখন একটা স্টারডম একটা ব্যাপার আছে, যদিও আমার মধ্যে কখনো এটা গ্রো করে নি স্টারডম জিনিসটা, বাট একটা থাকে না একটা ইমেজ দাঁড়ায় গেছে একটা পাবলিক ফিগার টাইপের ব্যাপার, তো তখন আরো বেশি মানে রিকোয়েস্ট পাওয়া শুরু হইলো। বাট আমি ওই যে নিজেকে সবসময় ভাই আমি কিন্তু সত্যি খুব লাজুক টেকে রেখেছিলাম, আমি স্টেজে যখন উঠি বা রেডিওতে বা টিভিতে যখন স্ট্যান্ড আপ কমেডি করি তখন যতটা আমি এক্সট্রোভার্ট, আমি ভিতরে ভিতরে বা বাসায় কিন্তু তার থেকে বেশি ইন্ট্রোভার্ট। আমি একদম কথাবার্তা বলি না, আর মেয়ে রিলেটেড ব্যাপারে আরো বেশি
ইন্ট্রোভার্ট। বুঝছি, আপনি প্রেমের কথা যখন বলতেছিলেন তখন মনে হলো যে একটু লজ্জা আছে।
না সত্যি ভাই, আসলে এটা ভয় লাগে কেন জানি, কলিজা ছোট। আমি ফুলের কথা
বলছি, কলিজের কি এক্সাক্ট সাইজ কি বোঝা যায়?
বোঝা যায় না, তাহলে ওটা হার্ড ছিল মনে হয়। ব্লকের ব্যাপার যেটা বলছেন, হ্যাঁ ব্লকের ব্যাপারটা মজা ছিল কি, এটা কিন্তু আপনার ব্লক যে জীবনও খাইনি তা না, ব্লক খাইছি ভাই। কমেডিয়ানদের মধ্যে একটা ব্যাপার স্যাপার থাকে না যে আমরা একটু প্যারা অ্যান্সার দিই। আপনি আমার যে কোনো একটা কোয়েশ্চেন করলাম, মানে প্যারাকে ঘুরে পেয়েছে অ্যান্সার দিই, একটু মজা করে অ্যান্সার দিই। অনেকে নিয়ে মজাটা নিতে পারে না। হ্যাঁ, যেমন এটা কিন্তু ট্রু যে আমি ফার্স্ট যে ব্লকের ঘটনাটা শেয়ার করি, হ্যাঁ ওইটা কিন্তু ট্রু ছিল। একটা মেয়ের নাম ছিল দিবা।
আচ্ছা,
মেয়ের নামটা ছিল দিবা, কি অ্যাঞ্জেল ফ্যাঞ্জেল দিয়ে নাম দিয়ে দিয়ে রাখছিল জানি না। তো আমাকে মেসেজ পাঠাইতে, হাই ভাইয়া কি অবস্থা, আমি আপনার বিশাল বড় ফ্যান এসে হ্যান্ডেল। তো দিয়ে কথাটা বলার পরে আমি বলছিলাম যে আপনার তো অ্যাঞ্জেল নাম দিয়ে রাখছেন, তো আপনার নামটা জানতে পারি? সে অ্যান্সার দিয়েছে দিবা।
আচ্ছা,
এখন সে দাড়ি দিতে যে ভুলে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছিল, বুঝলেন? আর আমি অ্যান্সার দিয়েছিলাম সুযোগ পাইলে।
তারপরে কি আলটিমেটলি ব্লক,
ইউ ক্যান রিপ্লাই দিস কনভারসেশন। তো আমি আমি যখন এই কাহিনীটা মানে ফেসবুকে শেয়ার করলাম, আমি দেখলাম যে না বেশ একটা ভালো
জোক,
মানে একদম একটা ভালো রেসপন্স পাইছি। আমি জাস্ট মজা করে দিয়েছিলাম, মানে আমি তো বুঝছি। তো দেখলাম সাথে সাথে ব্লক করে দিয়েছে। এরপরে যেগুলো করছি ম্যাক্সিমামই জাস্ট একটা মানে ফর দ্য সেক অফ জোকস। আর বাট প্রথমটা যেটা দিবার যেটা কাহিনী সেটা কিন্তু আমাদের কমেডিয়ানদের সাথে একটা জিনিস দেখবেন, মানুষ না খুব যতটুকু কথা বলার তার চেয়ে বেশি কথা কেউ বলতে
চাই। ওর কোন বিপদে পড়ে ভাই,
কোন বিপদে পড়ে,
কারণ
আমাদের অস্ত্র হচ্ছে কথা,
সেটাই
অস্ত্র হচ্ছে কথা।
তো তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, সেখানে আপনি ওখানেও কি সাসপেন্ড হলেন, কয়েকবার বেয়াদবি করলেন টিচারদের সাথে বললেন?
ইউনিভার্সিটি
এগুলো থাকে, আমার মনে হয় সবার নিচেই থাকে।
সত্যি ভাই, আমি আমার লাইফে এবং সবচেয়ে বড় কথা, আমার আমার তিন ভাই বোন, আমার দুই ভাই এক বোন, আব্বু আম্মু সবসময় আমাকে নিয়ে সবচেয়ে বেশি টেনশন করতো একটাই কারণে, যে অতিরিক্ত দুষ্টামি করতাম। মানে আব্বু আম্মু জাস্ট একটা জিনিসই, মানে যখন স্যাররা মানে টিচাররা যখন আব্বু আম্মুকে ডাকতো, আব্বু আম্মু না বিশ্বাস করতে যেত না, কারণ এসে ওরা বাসায় একটা ভেজা বিড়াল, মানে বাসায় আমি বিশ্বাস করবে না, আমি চুপচাপ থাকি। মানে দুষ্টামি করতো বাসায় আমার ভাই, আমার ভাইয়ের নাম হচ্ছে পরাগ। তো উনি প্রচুর দুষ্টামি করে বাসায়। তো আব্বু আম্মুর ধারণা ছিল যে কমপ্লেন আসলে ওর নামে আসতে পারে, বাট পরশের নামে কেন আসতে জানি না। যখন ইউনিভার্সিটিতে যাই তখন প্রথম দুই সপ্তাহের মধ্যে মানে সাসপেন্ডেড ছিলাম না, বাট একটা ওয়ার্নিং পাইছিলাম।
আচ্ছা, দুই সপ্তাহের মধ্যে?
দুই সপ্তাহের মধ্যে। তো ওয়ার্নিংটা পাওয়ার পরে একটা মোটামুটি একটু ধাক্কা খাই, তখন অনেকে বলা শুরু করে যে এটা তো কলেজ না, ইউনিভার্সিটিতে টিচারদের হাতে মার্কটা কেসব বুঝে আসি না ছিল। তো ফার্স্ট সেমিস্টার গেল, সেকেন্ড সেমিস্টার গেল, থার্ড সেমিস্টারে আমরা যে নয়জন ফ্রেন্ড, এই নয়জন ফ্রেন্ডের লাইফে একটা বড়সড় একটা ঘটনা ঘটে যায়। আমাদের ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান, চেয়ারম্যান আমাদের নয়জনকে ডাকায়।
আচ্ছা,
এবং নয়জনকে ডাকানো হয়েছে এই পারপাসে যে প্রত্যেকে বন্ড সাইন দাও, যে মানে ইউ হ্যাভ টু লিভ দিস ডিপার্টমেন্ট, কিচ্ছু করার নেই। মানে শেষ মেন কথা হচ্ছে তোমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে তোমাদের জার্নি এখানে।
কি করছিলেন আপনারা সেটা
ছেলে? হ্যাঁ, আমরা অনেক দুষ্টামি ফাইজলামি করতাম, হ্যাঁ হয়তো বা টোন করতাম, মেয়েরা যখন কথা বলতো ক্লাসমেট ওদের সাথে হেভি মজা নিতাম, বা স্যারদের সাথে দুষ্টামি করতাম, বাট আলটিমেটলি আমরা এমন কিছু কিন্তু করি নাই, ভয়ঙ্কর কোন অ্যাক্রিডিটেশন আসার মতো কিছু হয় না, যার কারণে একদম চেয়ারম্যান এভাবে থ্রেট করবে।
হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে,
একটু হয়তো বা মানে ওইটা হয়তো বা কেউ কথাটা একটু বেশি চালাচালি করছে। তো তখন আলটিমেটলি যেটা হয় যে আমাদের ওই নয়জন আমরা ফ্রেন্ড ছিলাম, একদম বড় ধরনের একটা ধাক্কা খাই, পাঁচ দিনের মতো মানে সাসপেনশনে ছিলাম। তো আলটিমেটলি ওইখানে যখন ব্যাক করলাম, স্যাররা বইলা দিল এখন থেকে প্রত্যেকটা সেমিস্টার দেখ নিস, আরো পাঁচ ছয় সেমিস্টার ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, ওইটা তোমাদেরকে ফার্স্ট বেঞ্চে বসে পড়তে হবে, কোন লাস্ট বেঞ্চে বসতে পারবা না। মানে যা করার সামনা
সামনে পুরা ধরা ভাই,
পুরা করবে, ভালো লাগে ভাই ফার্স্ট বেঞ্চে,
জীবনও ভালো লাগে না। মানে সবার একটা লাস্ট বেঞ্চের প্রতি কি যেন একটা মানে অ্যাডিকশন আছে সবার। তো আমি একটু এই ফাঁকে লিসনারদের কিছু বলতে চাই, কিছু এক্সেসিভ করে ফেলেন না, তাহলে কিন্তু আলটিমেট উল্টো ধরা খায়, মানে উল্টাটাই হবে।
তো বলে না যে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা,
সেটা কিন্তু আমার মনে হয় একদিন একদিন ধরা খাইতেই হবে।
আমি আর একটা জিনিস বলি যে যদি কখনো এরকম কোন অপরাধ করতে চান এমন ভাবে করেন আপনি যেন ধরে না খান, আপনার পাশে লোকে ধরা
খান। ওকে ফাঁসায় লোক,
মানে লোক বলতে ফ্রেন্ড। সবাই কিন্তু এটা কইরা
সেটাই সবাই করছি ভাই আমি যে করি না আমি সাধু মানুষ সেটা ভালো যাবে না
মানে ভার্সিটিতে বিশেষ করে দেখা গেছে যে এরকম হইতো যে দোষ করছে একজন স্যার যখন ওদের কাছ থেকে কি করছে আমরা সুন্দর করে ফ্রেন্ডে দেখাইতাম তারা ফ্রেন্ড তাকায় রাখতো বুঝলেন কিছু বলতেও পারতো না যখন হচ্ছে কি আপনার আমি তখন খুব সম্ভবত ক্লাস আমার সেমিস্টার খুব সম্ভবত আপনার সেভেন্থ সেমিস্টার হবে বা এইথ সেমিস্টার হবে স্যার মেবি সেভেন্থ সেমিস্টার তো ওইখানে একটা কাহিনী করে তখন আমি ইউনিভার্সিটিতে সাইকেল চালাই যেতাম
হ্যাঁ
তো আমার সাইকেলের বেল্টটা হঠাৎ করে নষ্ট হয়ে
যায়
আমরা কিন্তু এগুলো ইউনিভার্সিটি লাইফে মিস করছি এটা আপনিও জানেন এবং ইউনিভার্সিটি লাইফে কি হয় টিচারদের যখন পড়ানো শেষ ঠিক আছে আজকে উঠি হ্যাঁ নেক্সট দিন দেখা হবে এরকম বলে কোনো ঘন্টা ফন্টা কিন্তু নাই নস্টাল যে ঘর কোনো জায়গা থেকে আমি মানে যখন আমার ব্যাগের মধ্যে আমি সাইকেলের বেল্টটা নিয়ে গেছি আমার মনে হয়েছে যে একটু নকশাল দেখে তার যখন বলছে যে ঠিক আছে আজকের মতো উঠে যাবে কি মনে করে আমি সমানে বেল বাজানো শুরু করলাম তো মানে বেল মানে কি বাজাই দিয়েছি বাজাই দিয়েছি বুঝছেন তো একটা সময় কি হলো স্যার রুম থেকে বের হয়ে গেল কি মনে করে মানে যখন আমি বেল বাজাচ্ছি স্যার তো রুম থেকে বের হয়ে গেছে পোলাপন খুব মজা হয়েছে তারে মামা বহুদিন পর মামা বেলটা শুনলাম হ্যাভি করতো মাইছি
ফিল পাইলাম
সে রে মামা ফিল পাইছি স্যার আবার রুমে ঢুকলো স্যার রুমে ঢোকার পরে বলতেছি যে বেলটা কে বাজাইছে এখন ভাই কে বাজায় কে কি স্বীকার করে বুঝছেন কেউ কে স্বীকার করে না তো আপনি কেউ বললেন না যে ধরা খাইতেই হবে বিলিভ নি ভাই ধরা আমি খাইতাম না বাট ওভার স্মার্ট হয়ে যে ধরা খাই গেছি স্যার বলছে যে বেলটা কে বাজাইছে আমি যখন সবাই আমার দিকে তাকিয়ে আছে স্যারও বলতেছে যে তাড়াতাড়ি বলো আমার হাতে সময় খুব কম তোমাদের খুব খুব খারাপই হবে যদি তোমরা স্বীকার না করো সবাই যখন আমার দিকে তাকিয়ে বন্দুক আমার দিকে ভাই বুঝছেন আমি চিন্তা করলাম যে এখন যদি স্যারের কাছে স্বীকার করি তাহলে বিপদ একদম শেষ কারণ অলরেডি আমাকে কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো আমি একটা টেকনিক অ্যাপ্লাই করলাম খুব বাজে একটা টেকনিক তখন তো মাথা কাজ করেনি আমি বলছি যে স্যার অ্যাকচুয়ালি বেল তো কেউ বাজে না আমার মোবাইলের রিংটোন এটাই আপনি মনে করছেন যে বেল বাজেছে একদম এবং সবচেয়ে বড় কথা কি জানেন এই জিনিসটা বইলে না এই জিনিসটা বইলে আমি স্যারের দিকে তাকে ভাবতেছি আমি কেন বললাম জিনিসটা হ্যাঁ এবং আমার এই কথা শোনার পর আমার যে আট নয়টা ফ্রেন্ড ছিল ওরা সব আমার দিকে তাকাতে যে কি রে তুই কাজটা কেমনি করলি চুপ থাক তুই বলতে গেলি কেন তা আমি এই জিনিসটা বললাম স্যার আমার দিকে তাকে আসো তুমি আমার সাথে এক্ষুনি আসো তো তোমার সাথে কথা আছে আমার গেলাম যাওয়ার পরে মোবাইল সুইচ করলো পুরো মোবাইল ঘাইটা ওই রিংটোন ভাই না তো ওই মোবাইলে মানে রিংটোন তো পাই না এখন আমিও তো তখন তো ওই অ্যান্ড্রয়েড সেট চালাইতাম না ওই নর্মাল জাস্ট মোবাইলে কথা বলার জন্য সেট চালাইতাম তো তখন দেখবো যে কথা বলে যে রিংটোনটা বের করো আমি রিংটোন কোথা থেকে বের করি রিংটোন তো নাই আমি বললাম যে স্যার রিংটোনটা ডিলিট হয়ে গেছে তো স্যাররা বুঝতে
পেরেছে
তো স্যাররা বুঝতে পেরেছে যে আমি ঢাকার চেষ্টা করতেছি তো ফাইনালে বইরা দিল ইচ্ছে হবে
আচ্ছা
শেষ আর পড়া হচ্ছে না তোমার এখন তুমি যা করবা করো অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন না তো তখন হচ্ছে আমার সেভেন সেমিস্টার ভাই মানে একদম আমার আমার বিবিএ প্রায় শেষের দিকে হাতে পায়ে ধরলাম কান্নাকাটি করলাম মানে কোনো কোনো রেজাল্ট হবে না হবে না দিবে না শেষ তো এক সপ্তাহ ঘুরলাম মানে তখন আমি এমন হয়েছে ক্লাসে ঢুকছি পর আমি মনে করছি যদি স্যার হয়তো বা গালিগালাজ করতে রাগারাগি করতে পরের দিন ঢুকলে ঠিক হয়ে যাবে পরের দিন ক্লাসে ঢুকছি তুমি ক্লাসে আসছো কেন বের হয়ে যাবে আর তুমি যতক্ষণ থাকবা ক্লাসে আমি ক্লাস নিয়ে পড়াবো না তো আমি দুই দিন এরকম বের হয়ে যাই যেতে ক্লাস থেকে তো আমি যখন বুঝলাম যে না ভাই ঘটনা তো অন্যদিকে মন নিয়ে নিচ্ছে এবং এটা সিভিয়ার এবার আমি ধরা খেয়ে দিচ্ছি তখন চেয়ারম্যানের কাছে গেলাম চেয়ারম্যান সে আমার সাথে কথাই বলবে না তারপর হচ্ছে আমাদের আরো অন্যান্য যে সিনিয়র টিচাররা ছিল তো দেখলাম যে একে একে যেসব টিচার আমাকে আদর করতো সবাই একে একে মুখ ফিরে নিল হ্যাঁ স্বাভাবিক মানে দেওয়ার সাপোর্ট শুরু দেয় তো তখন আমি বুঝলাম যে না সিপাই পড়ে গেছি তো তখন আমি চেয়ারম্যানের কাছে গেলাম বললাম যে স্যার আপনি আমাকে যা করতে বলবেন আমি দরকার পড়লে নাকি সব দিব এভরিথিং দিস ইজ দ্য লাস্ট টাইম আমি আর কখনই করবো সে কোনোভাবে রাজি হবে না পরে ফাইনালে বসে বাবা মাকে ডাকো
আচ্ছা
বুঝতে পারেন ভার্সিটিতে সেভেন্থ সেমিস্টার একটা ছেলেকে বাবা মাকে নিয়ে আসতে হয়েছে তো আব্বুকে জাস্ট বইলে আসছি আব্বু তো মেন্টালি স্ট্রং থাকেন আম্মুকে নিয়ে আসিনি আব্বুকে বলছি আব্বু মেন্টালি স্ট্রং থাকেন আর যেগুলো বলবে আমার নামে ম্যাক্সিমামে সত্য কথাই বলবে আপনি খেলে হো হো করে যাবেন কোনো জবাব দিন না মেহরবানি করে আমি যখন আব্বুকে নিয়ে গেলাম আমাকে অনেক কিছু বলছে হ্যাঁ আমাকে মানে আমার আব্বুর সামনে ইচ্ছা মতো আমাকে গালিগালাজ করলো আব্বুকে জাস্ট একটা জিনিস বললো যে ভাই আপনার ছেলে এই এই ঘটনাগুলো করছে আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন কথাগুলো মিথ্যা কিনা আব্বু আমাকে বলো বাবা তুমি এগুলো করছো আব্বু করছো কেন করছো জানি না আব্বু ফাইনালি অনেক কিছু হইলো অনেক কিছু হওয়ার পরে আমাকে ওইখানে আমি স্যারদের আব্বু আব্বু আমাকে ওইখানে গালিগালাজ করলো প্রচুর আব্বু বললো যে প্রত্যেকটা স্যারের পায়ে ধরো প্রত্যেকটা স্যারের পায়ে ধরো মাফ চাও এবং এটাই করলাম তো স্যারদের কাছে মাফ চাচ্ছিলাম যে স্যার জীবনে কখনো হবে না স্যাররাও আমাকে বলতে যে তুমি আমাদের কাছে মাফ চাই লাগছো, তুমি যে স্যারের সাথে করছো ওনার কাছে যা মাফ চাও, ওনার কাছে গেলে উনি বলছে আমি তোমাকে মাফ করবো না, মানে দ্যাটস ইট, এখানেই এটা ফুল স্টপ, আমি তোমাকে মাফ করতেছি না এবং তুমি আমার ক্লাস নিতে পার মানে থাকতে পারবা না, তুমি যদি আমার 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 সাবজেক্ট আমি তোমাকে ফেল দিচ্ছি, আমার সাবজেক্ট আমি তোমাকে ফেল দেবো, বাকিগুলো তুমি দেখো যদি তুমি পরের সেমিস্টারে উঠতে পারো। তো কোনোভাবে দেখেছি যে বরফ টরফ গলতেছে না এমন একটা অবস্থা, আমি বাইরে চলে আসছি। তো বাইরে চলে আসার পরে দেখেছি আব্বু একা রুমে, তো আমার তখন ওই দিক দিয়ে টেনশন, আব্বুকে আবার কিছু নাকি বলে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ সবকিছু হইলো। তো যেটা বুঝলাম হয়তোবা আব্বু মানে আমি যেটা আব্বুর কাছ থেকে পরে জানছি যে আমি বের হয়ে যাওয়ার পরে ওনারা আমার প্রশংসা করছে, মানে ব্যাপারটা পুরা মানে খেলাটা ঘুরে গেল। মানে যেটা বুঝলাম আব্বু বলছে যে ওনারা তোমাকে খুবই আদর করে, বাট তুমি যা করছো খুব বাজে একটা কাজ করছো, বাবা সেকেন্ড টাইম তুমি কাজটা করো, আমি আব্বুর কাছে মাফটা চেয়েছি। তো সেকেন্ড থিং হচ্ছে স্যারের কাছে গেলাম, ওই যে স্যারের সাথে মূলত বেয়াদবিটা হয়েছে, তো স্যারের পায়ে ধরে মাফটা চেয়েছি যে স্যার আমি আর জীবনও কখনো এই কাজটা করবো না, আর আপনি আমার উপর কষ্ট করেছেন না। স্যার বলে যা ওকে দেখা যাবে। তো তখন আমার একটা ভয় ছিল, হ্যাঁ আমি তখন ক্লাস কন্টিনিউ করা শুরু করলাম, বাট আমার একটা ভয় ছিল যে সম্ভবত আমি এই কোর্সে পাস করতেছি না। বাট ওই যে আমি কলেজের কাহিনীটা বললাম যে অনেক টিচার থাকে তারা হয়তোবা চায় যে আমি হয়তোবা মারা যাই বাট আমার স্টুডেন্টটা ভালো থাকুক। বিলিভ করবেন না ভাই, আমি ধৈর্য রাখছিলাম যে আমার ওই টিচার আমাকে ফেল করবে, বাট হি গেভ মি এ, মানে আমাকে সে সুপার একটা গ্রেড দিয়ে গেছিল। তো আমি তখন জাস্ট অবাক হয়ে গেছিলাম যে উনি কিন্তু যদি আমাকে ফেল করে দিত আমার কিচ্ছু করার ছিল না, বাট উনি আমাকে দারুণ একটা গ্রেড দিয়ে যায় ফাইনালি। তো এটার এটার পরে আরো সম্মানটা বাইরে যায় স্যারের প্রতি। এই হচ্ছে অবস্থা, তখন মানে রিয়েলাইজ করি যে না যা করার এনাফ, আর তো ইউনিভার্সিটি তো আর একদম অল্প কিছুদিন আছে, আর কিছু করবো না। এবং ফ্রম দ্যাট ডে আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি আর কোনো স্ক্যান্ডাল আমার নাই।
এটা আসলে আপনার মনে হয় কি মানে একটা পর্যায়ে গিয়ে প্রত্যেকটা মানুষেরই বোধ হয় একটা স্টপ হওয়া দরকার।
এক্স্যাক্টলি,
আপনার এরকম স্টপ হয়েছে, এটা আপনার লাইফের কিন্তু একটা লেসন ছিল।
একদম একদম। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, আমার এখন যেটা মনে হয় যদি আমি ওই লেসনটা না পাইতাম তাহলে হয়তো বা আমি কর্পোরেট লাইফে সেম বোকামি গুলো করতাম, এবং এটা মানে ইট মাইট হ্যাভ এ হিউজ মানে হিউজ ইম্প্যাক্ট ইন মাই লাইফ,
এবং সেটা খুব ভয়াবহ ভাবে হতো।
একদম,
ওইটা তো আসলে সব শিক্ষকই কিন্তু মা বাবার মতো, মা বাবার জায়গাটায় ওনারা মার্সি করছে,
কিন্তু অফিসার বস কিন্তু
কখনোই করবে না। কারণ হচ্ছে আপনি হয়তো ইউনিভার্সিটিতে একটা অনারিয়াম টিচারদের জন্য বা একটা খরচ আপনি দিচ্ছেন, কিন্তু আপনাকে কিন্তু অফিস পে করতে।
একদম একদম।
আমরা বসে নাই, যে বসে আছি আজকে এখানে বা কেউ বসে আছেন কিছু করছেন না, আলটিমেটলি নট, আপনি কিন্তু কিছু না কিছু করতেছেন, আপনার সাথে ঘুরতেছে আসলে
লাইফ টোটালটা হচ্ছে লার্নিং প্রসেস।
জীবন আসলে কল্পনার চেয়ে অনেক কিছু, আমি এই কথাটা বলি যে কল্পনার চেয়েও জীবন অনেক বেশি কিছু। আর এটা যে কেন বলি অনেকেই ধরতে পারেন, অনেকেই হয়তো ইমাজিন করতে পারেন, নিশ্চয়। যাই হোক প্রিয় শ্রোতা, এই মুহূর্তে একটা ছোট বিরতি নিচ্ছি। এই যে দেখুন কত হাসি তামাশা করলাম আমরা, এই পর্যায়ে এসে দেখুন লাস্ট কতক্ষণ ধরে আমরা কিন্তু অন্যরকম একটা বাজের মধ্যে দিয়ে যাচ্ছি। দিস ইজ লাইফ। সো আরো একটা ঘন্টা রয়েছে এই শো, কেউ কোথাও যাবেন না আপাতত, আমরা ছোট একটা বিরতি নিচ্ছি। আমাদের সাথে রয়েছে মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার সিজন 8 থেকে ফার্স্ট রানার আপ পুরুষ। ছোট বিরতি নিয়ে ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দা ক্লোজার দা বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দা ক্লোজার দা বেটার।
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর্য সেতু আছি এবং রয়েছে স্পেশাল গেস্ট মিরাকেল সিজন 8 থেকে ফার্স্ট রানার আপ পরশ। থ্যাংক ইউ, আপনাকে অনেকবার থ্যাংক ইউ দিচ্ছি আমি, বিকজ অফ আমি পার্সোনালি খুব এন্টারটেইন হচ্ছি এবং যারা শুনছেন ওনারাও দুটো সময় সাথে থাকবেন। ঈদের পরের এই সময়টা আপনি যেভাবে আমাদেরকে মাতিয়ে রাখছেন, বিগ ডিল। আর হচ্ছে যেখানে আমরা শেষ করেছিলাম বস, সেই সেখানে একটু রিভিউ দিই, অনেকে আছে হয়তো এখনই জয়েন করলো, যে অনেক হাসির পরেও আমরা যে জায়গাটা এসেছিলাম যে ওনার পার্সোনাল লাইফে যে কাজগুলো করে উনি আসলে খুব অনুতপ্ত ছিলেন, এবং তারপরে উনি সেই জায়গাটা থেকে উতরে উঠেছেন ওই টিচারদেরই সহযোগিতায়। টিচারদের সাথে হয়তো একটু ঝামেলা হয়েছিল, ওগুলো আসলে খুব বেয়াদবি করার ইচ্ছা নিয়ে উনি করেননি, উনি পার্সোনালি একটু মজা করতে পছন্দ করতেন, কিন্তু বুঝতে পারেননি যে আসলে এগুলো ইফেক্টিভ হয়ে
যাবে, কনসিকোয়েন্সগুলো এতটা হয়ে যাবে।
তো ওইখান থেকে আমরা আসি তারপরে
ইউনিভার্সিটি পর্যন্ত একটা রিয়েলাইজেশন ছিল যে হচ্ছে আপনার মানে ফাইনালি আমি মানে পুরো যেটা বলার যে পুরো ফুল স্টপ, যে হ্যাঁ ওইটার পরে একটু তখন একটু রিয়েলাইজেশন আসে না যথেষ্ট হয়েছে
ওই লাইফটা পরে বাদ
না। তবে হয় কি জানেন, ওই যে বলে না মানে আমি যেটা পার্সোনালি বিলিভ করি যে আপনার কমেডিয়ান, কারণ কমেডি হচ্ছে এমন একটা আর্ট যেটা কিনা খুব কম মানুষ, হ্যাঁ এরকম যে না যে মানুষ সাধনা করে কমেডি করতে মানে করতে পারে না তা না, বাট আমি দেখছি যে আমার সাথে যারা কমেডিয়ান কো কমেডিয়ান যারা থাকে লাইক আপনার মিরাক্কেলের আরো যারা যারা বেশ ভালো পজিশনে ছিল ফিজিক্যালি, যদি দু একজনের নামও বলি, সজল ভাই, শাওন ভাই, আবুহানারণী ভাই, তারপরে জামিল ভাই দুজন, হ্যাঁ, সাইফুল ভাই, বা আরো মোটামুটি যারা হৃদয় পাবেল আরমানেরা যারা ছিল, তো এদের আমি সবাইকে মোটামুটি কম বেশি অনেকদিন ধরে চিনি। তো সবার মধ্যে আমি একটা দেখতাম যে এই একটা মানে ছোটবেলা থেকে দুষ্টেমের একটা প্রবণতা থাকে। হ্যাঁ, যেমন দেখবেন যে যে ছেলেটা হচ্ছে বড় হয়ে সিঙ্গার হবে, সেই দেখবেন যে ছোটবেলা থেকে গুনগুন গুনগুন করে গান গায়। তো কমেডিয়ানদের কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট নাই, তো আমাদের ইনস্ট্রুমেন্টটা হচ্ছে জাস্ট হচ্ছে মাথার মধ্যে বিপ্লবী বুদ্ধি আর হচ্ছে কথা। তো এটা দেখছি আমি, যারা অনেকেই দেখবেন যে বাইবর্ন হয়তো বা এরকম অনেক দুষ্টামি নিয়ে ঘুরে যাচ্ছে, কিন্তু প্রপার কোন প্ল্যাটফর্মের অভাবে তারা কিন্তু সেই ট্যালেন্টটাকে বের করতে পারছে। তো এটাই বলবো যে যাদের মধ্যে মনে হয় যে একটু, আমি প্রত্যেকটা সার্কেলে দেখবেন এরকম কিন্তু কোন সার্কেল পৃথিবীতে নাই যে আমরা সবাই গুরু গম্ভীর আলোচনা করবো, এরকম হয় চলো বন্ধুর একটু গুরু গম্ভীর আলোচনা করবো, হয় না কোনো সার্কেলে। প্রত্যেকটা সার্কেলে দেখবেন যে ওই সার্কেলের মধ্যে কেউ না কেউ একজন মধ্যমণি থাকে মজা করার জন্য। আবার আমি একজন আউটসাইডার, আপনার সার্কেলে যে মজা পাবো না, আবার আপনি একজন আউটসাইডার, আমাদের সার্কেল আসলে মজা পাবেন না। তো এটাই বললাম যে যাদের মধ্যে মনে হয় যে আমি কমেডি করতে চাই, তো তাদের জন্য একটা বড় ব্যাপার, বড় টিপস হচ্ছে যে যদি মনে করেন যে আপনার নর্মাল কথাগুলোতে মানুষ মজা পায়, দেন মানে হ্যাভ এ পেন এন্ড আপনার কি বলে খাতা এন্ড রাইট কমেডি স্টাফ। কারণ অ্যাকচুয়ালি কমেডি কিন্তু কিছুই না ভাই, কমেডিটা হচ্ছে জাস্ট আপনি আপনার লাইফের কাহিনীতে শেয়ার করবেন। একদম প্রেজেন্টেশন মানে কি, আপনার আমরা কমেডির ক্ষেত্রে আমরা যেটা বলি তিনটা জিনিস আছে, একটা হচ্ছে আপনার কনসেপ্ট, একটা হচ্ছে প্রেমিস, আর হচ্ছে পাঞ্চলাইন। কনসেপ্টটা হচ্ছে আপনি কোন কনসেপ্ট আগাচ্ছেন। যেমন আমি আপনার যদি একটা ঘটনা বলি যে ঈদের যেহেতু সিজন গেল, তো ঈদের ব্যাপারে বলি যে হাজবেন্ডের সাথে ওয়াইফ বের হয়েছে শপিং, হাজবেন্ড রে পুরো জীবন তেজপাতা করে ফেলেছে ওয়াইফ শপিং করতে 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 করতে, বুঝছেন,
যেটা হয় খুব প্র্যাকটিক্যাল লাইফে,
প্র্যাকটিক্যাল লাইফে। তো মানে হাজবেন্ড পুরো দাঁত মুখ একদম মানে কটমট করে আছে, খিচ খেয়ে আছে, যেটা বলে একদম মানে মন মেজাজ খুব খারাপ, কারণ বউ দিক দিয়ে শপিং করতে করতে টাকা পয়সা সব শেষ করে ফেলাইছে। তো বউ ব্যাপারটা বুঝতে পারছে, ধরো সেই ব্যাপারটাকে হালকা করার জন্য হাজবেন্ডকে বলতেছে জান আমাকে ওই আকাশের চাপ টেনে দাও না। তো হাজবেন্ড বলতেছে চাপ টেনে দিলে মানুষকে তোর বাপের মুখ দেখে পালন করবে। এই যে জোকটা আমি শেয়ার করলাম, এইটার কনসেপ্টটা কি ঈদ, এটার প্রেমিস কোনটা, এই যে ঘটনাটা আমি বলে আসছি যে মানে তেজপাতা করে ফেলছে এন্ড এভরিথিং, যে ধরেন সব শপিং করতে 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 তখন কিন্তু ঘটনাটা বিল্ড আপ হয়েছে। হ্যাঁ, এবং ফাইনালি পাঞ্চলাইনটা কখন আসছে যে মানুষ কি তোর বাপের মুখ দেখে বিয়ে করবে নাকি, দ্যাট ইজ দ্য পাঞ্চলাইন। তো এই আপনি বললেন না যে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের মধ্যে এই তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। হয়তো বা মানুষ অনেক মনে করে কমেডির করতে কি, বাট মানুষ তো আমিও হাসাইতে পারি, বাট আপনি যখন স্টেজে উঠবেন তখনই খেলাটা আসল খেলা হবে। কারণ আমরা এটা ভাই অনেক দেখছি, আমি বা আমরা কি লোক হাসাই, আপনি দেখবেন যে আমার চেয়ে অনেক আপনাকে হাসানোর জন্য ওস্তাদ আছে আপনার সার্কেলে কোনো না কোনো একটা ফ্রেন্ড, বাট ডিফারেন্সটা হচ্ছে উনি যখন মাইক্রোফোনটা ধরবে আর আমি যখন মাইক্রোফোনটা ধরবো তখন কিন্তু একটা বিশাল বর্ডার লাইন চলে আসে।
শুধু সামনে অডিয়েন্স সেটা না, কোটি কোটি দর্শক সেখানে থাকে টেলিভিশন,
একদম
যে টেলিভিশনে পারফর্ম করেছেন সেটা মানে ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি প্রমিনেন্ট, তো ওই পালপিটেশনটা ভিতরে থাকে
একদম। এবং একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, এটা একদম পার্সোনাল লাইফ থেকে। হ্যাঁ, আমরা যখন কমেডি করতেছি হঠাৎ করে একটা ছেলে এসে মানে তুল কালাম লাগিয়ে দিছে, ছেলেটা যাই বলতেছে মানুষ তাতে মজা পেয়েছে, মানে আমরা গড়াগড়ি খেতে তারে ব্যাপক তো মারা নষ্ট কমেডিয়ান। তো করলাম কি যে বাবা চল আমাদের একটা শো কর, ভাই বিশ্বাস করবে না মাইক্রোফোনটা ধরাই দিলাম একটা ঘটনা। ফর এক্সাম্পল আপনার বোতল থেকে পানি ঢালা হইতেছে গ্লাসের মধ্যে, হ্যাঁ এটা এটার মধ্যে কিন্তু কোনো ফান নাই। হ্যাঁ, বাট হচ্ছে গিয়ে আপনার যখনই এই জিনিসটা আমি বলি বা আমি বলতাম ছোটবেলায় তখন মানুষ মজা পাইতো, আমি এমন ভাবে বলতাম। তো একটা সময় রিয়েলাইজ করলাম যে আমি কথা বললে তো মানুষ মজা পাইতেছে, ফ্রেন্ডরা ধরেন কোনো একটা ঘটনা করলো মামা জানো কাহিনীটা এই হয়েছে, ও আচ্ছা ঠিক আছে, বাট এটা যখন আমি বলতাম মামা কাহিনী জানো কি হয়েছে, কত যে একটা করে ফেলেছে, তখন মানে দেখতাম যে মানুষ মজা পাইতো। আর তখনও ওই যে স্ট্যান্ড আপ কমেডি বলে যে কিছু আছে জানতাম না,
বুঝতাম
না। তো যখন ভার্সিটির স্কুল কলেজ এগুলো গেল তখন পর্যন্ত জানিনি কিছুই, তো যখন এসএসসি পরীক্ষা দিই তখন মিরাক্কেল মানে অনুষ্ঠানটা প্রথম দেখলাম, আর তখন তো দেখে বলে যে আরে এই টাইপের জিনিসই তো মানে আমি খুঁজতেছি, হ্যাঁ রাইট, এরকম একটা জিনিস হইলে তো ভালো। বাট আনফর্চুনেটলি বাংলাদেশে তখন এরকম কোনো প্রোগ্রাম হইতো না। তো ফাইনালি 2010 সালে বাংলাদেশের একটা লিডিং একটা চ্যানেলে একটা কম্পিটিশন হয়, কমেডি কম্পিটিশন ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, ওই কম্পিটিশনে নট অনলি আমি, বাংলাদেশের আরো যেসব মানে বাঘা বাঘা কমেডিয়ান, স্ট্যান্ড আপ কমেডিয়ান লাইক আবু এনারনি, তারপরে শাওন, সাইফুল, তারপরে হচ্ছে কি আপনার হৃদয়, যারা একটা মিরাকল জেনারেশন ক্রিয়েট করে গেছে, আমরা কিন্তু এই প্রোগ্রামটা দিয়েই চলে আসছি। আমি কি প্রোগ্রামের নাম বলতে পারবো? প্রোগ্রামের নাম ছিল হাসো। যখন 2010 সালে প্রোগ্রামটা আসলো, তো আমি 1 থেকে 3 এর মধ্যে ছিলাম না, আমি আর আবু হেনারনি কম্বাইন্ড আমরা 4th হয়েছিলাম। তো এরপরে আবার মানে ফিরে গেলাম যে কি করবো এখন। তো তখন এর মধ্যে আবার আবু হেনারনি মিরাক্কেল সিজন 6 এ চলে গেল, চ্যাম্পিয়ন হয়ে আসলো। তো ও কিন্তু এটা আমরা স্বীকার করি কমেডির ক্ষেত্রে, বা আমরা মোটামুটি যারা আছি যে বাংলাদেশের কমেডির ধারাটা কিন্তু চেঞ্জ করার পিছনে অনেক বড় অবদান আবু হেনারনি, এটা আমরা স্বীকার করি। এবং ও যখন বাংলাদেশে ব্যাক করলো, তখন আমরা একসাথে একটা ক্লাব করলাম, আর বাংলাদেশে যারা যারা কমেডি করতে চায় তাদেরকে নিয়ে আমরা একটা মানে একটা ক্লাবের মতো করবো, যেন একটা অর্গানাইজ হয়ে কিছু কাজ করতে পারে। বাট তখন পর্যন্ত আমার পিঠে কিন্তু মিরাকেলের ফিলটা নাই, মানুষজন আমাকে সেভাবে চিনে না। তো একটা জেদ চাপলো, দেখি কি হয়, মিরাকেলে যাইতেই হবে। আমি আমার জাস্ট বডি এন্ড মাইন্ড দুইটাকেই একদম 98% বা 99% আমি ইনভেস্ট করলাম যে কমেডিয়ান মানে একদম যদি কমেডি করি কমেডির মতো মানে করে ছাড়বো। অডিশনের ক্ষেত্রে যে একটা মজার জিনিস হয়, অডিশনে আমি আল্লাহর মতো খুব ভালো করি, আমি বগুড়া থেকে অডিশন দিই, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল অডিশনটা আমার। গ্রুমিং এ যখন বাংলাদেশ থেকে আমাদের আগ পর্যন্ত সিস্টেমটা ছিল, যারা বাংলাদেশ থেকে মিরাক্কেলে টিকবে তাদেরকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে, গ্রুমিং থেকে তারপর বাদ দিবে। আমাদের ক্ষেত্রে যেটা হলো, ওরা ইন্ডিয়ানরা কস্ট কাটিং এর জন্য বাংলাদেশ থেকে বাদ দেওয়া শুরু করলো, বাংলাদেশ থেকে ফাইনালি 12 বা 13 জনকে নিবে, তারপরে ইন্ডিয়া যেয়ে পারফর্ম করবে। মিরাকুলাসলি আমি গ্রুমিং এ বাদ পড়ে যাই।
আচ্ছা,
ইনিশিয়ালি বাদ পড়ে যাই,
বাদ পড়ে যাই,
হ্যাঁ। এটা এটা হয়তো অনেকে জানে না, আজকে মেবি আমি পর্দা ফর্দা নিয়ে ঘটনাটা বললাম। আমি গ্রুমিং এ বাদ পড়ে যাই যখন বাংলাদেশ থেকে, আমি যখন মিরাকেলের মানে সবাই যখন তখন সামনে মানে আমার সিনিয়র যারা আবু হেনারনি ভাই, শাওন ভাই, জামিল ভাই, তারপর মিরাকেল থেকে কৃষ্ণেন্দুদা, ওনারা সবাই বসেছিল। জানি না কেন কি হয়েছে, মানে নর্মাল আমি কিন্তু এতটা বাজে পারফর্ম করি না, বাট ওই দিন সামহাও স্ট্রেস ছিলাম, খুব স্ট্রেস ছিলাম। তো মানে আমার ন্যাচারাল যে পারফরমেন্স সেটা দিতে পারতেছিলাম না আর কি। তো ফাইনালি আই ওয়াজ গ্রুমড আউট, পরে ফাইনালি আলহামদুলিল্লাহ একদম মানে বাংলাদেশ থেকে নেওয়ার কথা ছিল 12 জন, আই ওয়াজ দ্য এক্সট্রা।
আচ্ছা,
এক্সট্রা হিসেবে 13 নম্বর পার্সন হিসেবে আমাকে নেওয়া হয়।
আচ্ছা, সেটা কিভাবে মানে আপনি বাদ পড়লেনি?
আমাকে ডিরেক্ট বলে দিছে যে না, এই এবার আর তো হচ্ছে না, নেক্সট ট্রাই কর।
ওকে,
আমি জাস্ট মানে স্টান হয়ে গেলাম, কারণ আমাদের গ্রুমিংটা ছিল 2 দিন ব্যাপী। আমি যখন ফার্স্ট দিন মোটামুটি হইলো, আমি আমার বেস্ট জোকস গুলো ডেলিভারি দিলাম, তো ওনাদের নাকি পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি, জোকস ভালো ছিল বাট আমার ডেলিভারি নাকি পছন্দ হয়নি। তো প্রবলেমটা এখানে ছিল, জানি না আনফরচুনেটলি কি হলো, মানে আমি টোটালি বাদ। তো পরে মানে অনেক ব্যাপার স্যাপার এখানে অনেক ইয়েটিয়ে হইলো, আমি মানে মানে তখন খুব মানে ব্রোকেন, এত দূর আসলাম, এত দূর আসার পর অলরেডি আমি মিরাক্কেলে যাওয়ার জন্য আমার ভার্সিটির MBA এর অলরেডি এক্সাম ছেড়ে দিছি। মানে মানে এটা এটা নিয়ে বাসা অনেক ঝগড়া যেটি হয়েছে, আব্বম্মু কোনোভাবে রাজি ছিল না যে MBA এক্সাম বাদে তুমি মিরাক্কেলে যাবা।
কোন সেমিস্টার?
MBA লাস্ট সেমিস্টার। একদম মানে আমার পড়াশোনা MBA লাস্ট সেমিস্টার পড়াশোনা শেষ পর্যায়ে, তখন অলরেডি ভার্সিটিতে টিচারদের কাছ থেকে আমি ছুটি নিয়ে নিচ্ছি, মানে তখন আমার আর পিছনে ফেরার কোনো ওয়ে নেই। MBA এক্সাম হয়ে গেছে, আমি কিন্তু এক্সাম দিইনি এই মিরাক্কেলের জন্য। তো তখন আমার সামনে রাস্তাটা যাচ্ছে, একটু চিন্তা করেন যে আমার যদি এখন মিরাক্কেল আমি না দিতে পারি, আমার ভার্সিটিও শেষ, আমার মিরাক্কেলও শেষ।
তো আপনি মানে আগে থেকে ছুটিটা কেন নিলেন?
বোকামি করছিলাম,
মানে কনফিডেন্স ছিল আপনার
মধ্যে? আমার আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে ইনশাআল্লাহ আমি টিকবো, বাট আনফরচুনেটলি কি হইলো আমি জানি না। তখন আমার জাস্ট মাথা আকাশ ভেঙে পড়ছে, আমি তখন পুরো চোখে মুখে অন্ধকার, যে অলরেডি আমার ভার্সিটি থেকে ছুটি নিয়ে নিয়েছি, আমি MBA এক্সামটা দিইনি, আর সামনে এখন আমার মিরাক্কেল, ওইটাও প্রায় শেষের দিকে।
আচ্ছা,
তো খুব নার্ভাস হয়ে গেলাম। তো জানি না, পরে ফরচুনেটলি আলহামদুলিল্লাহ 13তম ব্যক্তি হিসেবে বা একদম জাস্ট আমি এক্সট্রা হিসেবে গেছি, যে মানে আমাকে নেওয়া হয়েছিল ওই যে বলে না ফুটবলের সাবস্টিটিউট হিসেবে নিয়ে যায়, যে ধরেন লিওনেল মেসি ইনজুরিতে পড়ে গেছে, ঠিক আছে ওর জায়গায় একটা নামাই দিলাম, এরকম ছিল আমার ক্ষেত্রে ব্যাপারটা। যে যদি ওইখানে যাওয়ার পর কোনো বাংলাদেশে অসুস্থ হয়ে যায় বা কোনো বাংলাদেশে যদি আপনার প্রবলেম হয়, সেই ক্ষেত্রে হয়তো বা আমি একটা চান্স পাইলেও পাইতে পারি। এবং গেলাম আল্লাহর নামে মিরাক্কেলে গেলাম, যাওয়ার পরে আমার ধারণা ছিল যে না এবার ফাটাই দিব, অমুক করবো তমুক করবো। আমি তখনো পর্যন্ত নিশ্চিত না আমি স্টেজে নামতে পারবো কিনা, কারণ আমাকে ওই কন্ডিশনে নিয়ে যাওয়া হয়েছে যে এই টাইপের পারফরমেন্স যদি হয় বাবা তুমি ইন্ডিয়া যাবা, 2টা দিন খাবা, কলকাতার খাবার টাবার খাবা, খেয়ে চলে আসবা। মানে তখন আসলে না আমি পুরো শেষ, আমার কনফিডেন্স একদম শেষ, একদম খুব বাজে অবস্থা। তো তখন নিজের মধ্যে মনে হচ্ছিল যে না হবে না, আমার এটা কমেডি হবে না, এমন একটা ব্যাপার ছিল। তো আমি যখন ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া যাওয়ার পরে প্রথম দিন আমি মানে হাত মুখ ধুইলাম, তখন একদম ফার্স্ট রোজা ছিল, আব্বু আমাকে বলতেছে যে বাবা একটা দিন অন্তত প্রথম সেহরিটা বা ইফতারিটা আমাদের সাথে করে যা, না করবো না। আমি তখন ব্যাপার চাম আমার সামনে অনেক বড় একটা রাস্তা, ওই রাস্তা ধরে আমাকে যাইতে হবে, পিছনে ফেরার কোনো ওয়ে নেই। তো গেলাম, যাওয়ার পরে ওইখানে রোজা রাখলাম আর নামাজটা করলাম। হাত মুখ দিয়ে নামাজ পড়ার পর আমাকে ডাক দিল শুভঙ্কর দা, আমাদের যে আপনার প্রডিউস, হ্যাঁ প্রডিউস মানে যে বস আমাদের, শুভঙ্কর দা আমাকে ডাক দিল যে ওই বাংলাদেশ থেকে নাকি কোন একটা ছেলে আছে ডাকো।
আচ্ছা,
তো আমি মনে করছি যে জিজ্ঞাসা করবে কিরে কেমন আছিস, হ্যাঁ আসতে কোনো সমস্যা টমস্যা হয়নি তো, আমি ধরে নিছি আমাকে এরকম জিজ্ঞাসা করবে, সালাম দিলাম, আসসালামু আলাইকুম, যোগ বল।
আচ্ছা,
আরে তুই যে বাংলাদেশ থেকে আসছিস মানে এটা তো দূরে
কোনো ভালো মন্দ
কিচ্ছু না, আরে ডিরেক্ট বাংলাদেশ থেকে আসছিস, জি দাদা শুরু কর, যোগ বল। আমি না ওনার দিকে তাকাই আসছি, বুঝছেন আমি আমি কেমনি কি যে কি গুরু এখন, বুঝছেন ভাগ্যটা ভালো ডায়েরিটা নিয়ে গেছিলাম। হ্যাঁ, তো ডায়েরিটা দেখা পাঁচটা কি দশটার মধ্যে জোকস বললাম, তো আমি মানে যে পাঁচ দশটা জোকস বললাম ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি যে ভাই আমার খবর আছে, একটাও পছন্দ হয়
না,
পছন্দ হয় না, এবং ওইগুলো ছিল আমার বেস্ট জোকস, মোটামুটি আমার কাছে মনে হয় যে বেস্ট জোকস। তো শাওন ভাই ফর দা ফার্স্ট টাইম তখন আমাদের গ্রুমার হয়ে যায় বাংলাদেশ থেকে, তো শাওন ভাই ওয়াজ এ বিগ সাপোর্ট ফর মি মানে তখন। তো আমি যখন হচ্ছে গিয়া মানে আমি তো মনে করছি যে দশটা জোকস বলছো ওকে, তো যখন ইফতার টিফতার করলাম, ইফতার করার পর শাওন ভাইকে একটু পার্সোনালি ডাকলাম, শাওন ভাই কি বুঝলা, শাওন ভাই বললো যে ব্যাকটেক গোসা এই উইকে তুই বাংলাদেশে ব্যাকটেক। আমি মানে মুখের দিকে তাকিয়ে আছি, বুঝলাম না ভাই কি সে কই যে কি পারফর্ম করতেছিস তুই, একটা দিন গেল পুরা টেনশনে, বাসে আব্বাম্মাকে যা জানাইছি আমি মাত্র ঢুকছি এসে এখানে, তারপর যোগাযোগ বন্ধ আব্বাম্মার সাথে, এরপরে ভাই
যোগাযোগ বন্ধ করে ওখানে গেলি কি সব কমিউনিকেশন
অফ? না না না, আমি নিজে থেকে যোগাযোগ বন্ধ করে দিলাম, কারণ আমার ভাই তখন মনের অবস্থা ভালো ছিল না, আমি যত মাত্র দুই দিন হয়েছে ঢুকছি। এরপরে ভাই আমাদের ওইখানে হইতো কি খুব একটা উৎসব টাইপের হইতো, প্রত্যেক দিন বিকালবেলা সবাইকে পারফর্ম করে দেখাইতে হইতো। হ্যাঁ, এবং ওই ওই সময়টা খুব মজা ছিল, যে ভালো পারফর্ম করতো তাকে সবাই ক্ল্যাপ করতো, আর যে খারাপ করতো বোতল দিয়ে ঢিলাইত, হ্যাঁ বোতল দিয়ে ঢিলাইত, মজা হইতো, বোতল বালিশ করে যে ঢিলে একা করা, খুব মজা হইতো।
এটা কি মানে অফারে অফারে তো বটেই, মানে কি প্র্যাকটিস সেশনও না, এমনিতেই
এমনিতে এমনিতে মজা, মানে ওইখানে ভাই সব তার ছিল ভাই, সিরিয়াসলি আপনার মানে সাড়ে আট মাস ওইখানে ছিলাম, তো ভাই পুরো পাগলা গারদে ছিলাম, ব্যাপক মানে লাইফের বেস্ট। তো আমি দেখলাম যে প্রথম দিন বোতল খেয়েছি, দ্বিতীয় দিন বালিশ খেয়েছি, আবার তৃতীয় দিন মায়ের
সব কিছু খাইছেন, বোতলও খাই হজম করছেন বালিশও খাইছেন,
মায়ের খেয়েছি
পেটটা তো।
তো পরে আমি যেটা বুঝলাম তিন দিনের এক্সপিরিয়েন্স থেকে, আই হ্যাভ টু চেঞ্জ মাই স্টাইল, আমি যেটা বুঝতেছি যে এটা আমি ছোট্ট মানে ছোট্ট একটা টিপ দিয়ে রাখি যারা যারা কমেডি করতে চায়, যে এটা সবসময় চেষ্টা করবেন যদি স্ট্যান্ড আপ কমেডি করতে চান ভদ্র ভাষায় স্ট্যান্ড আপ কমেডি করবেন না। ভদ্র ভাষায় বলতে, একদিন একটি লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সে গিয়ে দেখলো একটি গরু দাঁড়িয়ে আছে, নেভার এভার ডু ইট, তাইলে মানুষ হাসবে না। আপনাকে বলতে হবে সেদিন রাস্তা দিয়ে যাইতেছি, দেখলেন একটা গরু দাঁড়িয়ে আছে, if your tone is like that, if your pronunciation is like that, then the joke will gonna be working, but apni jodi bolen je shedin rasta diye ki typer holo khete jacche na, bhai believe me keu hasbe na bhai,
kintu ekhon abar hashi basbe, eta ulto jinish
right, exactly. So byapar ta hoye geche, to ami jeta bujhlam je ami bangladesh theke je ami khub shuddho bhasher bola try korteci,
accha
আমি রিয়েলাইজ করলাম যে তাহলে আমার
আপনার ফল্ট হতেই ছিল,
এক্স্যাক্টলি দ্যাট ওয়াজ মাই ফল্ট। আমি তখন দাদাদের সঙ্গে এইভাবে যোগ বলতাম যে দাদা একটি লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সে তার হাতে একটা হারিকেন ছিল, জোকসকে হাসে না কেন। তো আমি করলাম কি প্যাটার্নটা চেঞ্জ করলাম, যে দেখি একটা মানে একটা রিস্ক নেই, মানে হয় এসপার নাইলে ওসপার, এরকম একটা ব্যাপার, আলহামদুলিল্লাহ ইট ওয়ার্কড।
আচ্ছা,
এবং ভালো মানে তখন আমার যে সিগনেচার, আমি কি সিগনেচার ডায়লগে বলতে পারবো, আমার সিগনেচার ডায়লগটা ছিল হোমন্দির পো, এবং ইট ওয়াজ এ মানে ভাই বিলিভ করবেন না, আমি জাস্ট বলার জন্য বলছি, মানে আমার এই ওয়ার্ডটা ওরা জীবনে কোনোদিন শুনে নাই, এবং মানে রাইট এট দ্যাট মোমেন্ট দা ওয়ার্ড ইজ টু মাচ ফানি, তখন না ওরা মানে যখন আমি ফর দা ফার্স্ট টাইম হোমন্দির পো কথাটা ইউজ করলাম, ওরা না জাস্ট এই ওয়ার্ডটা শুনে হাসা শুরু করে দিল,
আর কিছু
শুনতে বলে কি জিনিসটা, কি রে জিনিসটা কি, আমি বললাম দাদা কোনটাই যে কি জিনিস বললি, হৈমন্তি নাকি, আমি বললাম দাদা এটা হৈমন্তির পো, মানে এটার মানে নাকি, আমি বললাম হচ্ছে সালার ছিল, মানে জোকটা ছিল এরকম, মানে নর্মালি যে জোকটা ছিল, আমি প্রথমে মানে জেনুইন প্যাটার্নটা বলি, আমি যেটা বলছি যে আমাদের গীত্য কাকা কসাই হয়ে গেছে, হ্যাঁ তো তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য সে একটা লোক নিছে, তো সে অ্যাসিস্ট্যান্ট বলেছে আব্বে ওই হৈমন্তির পো তুই যে আমার আন্ডারে কাম করবি, তুই চিনোস কোনটা কুত্তা কোনটা ছাগল, না ওস্তাদ সাব্বাস কালকে ঠিক আছে আমি লেগে যা, জোকটা ছিল এই। হ্যাঁ, এবং যখন এই ওয়ার্ডটা ইউজ করে এই প্রোনাউন্সিয়েশন দিয়ে আমি জোকটা বলছি ভাই, জাস্ট চুরমার। আর প্রথমে যেভাবে বলছিলাম আমাদের গীতটাকে কষাই খেয়ে গিয়েছে, সে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য একটা লোক রেখেছে। তো কাকা লোকটিকে বললো, তুই যে আমার আন্ডারে কাজ করবি, তুই কি জানিস কোনটা কুকুর কোনটা ছাগল? না ওস্তাদ, সব আজকালকে থেকে কাজে লেগে যা, যদি কেউ হাসে না ভাই। এই তো তখন আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে না, তখন আমার আলহামদুলিল্লাহ অলরেডি অনেকগুলো জোকস আমার সিলেক্ট হয়ে গেছে, এবং আফটার আপনার হচ্ছে এই প্যাটার্নটা যখন আমি চেঞ্জ করলাম, মানে ইট ওয়াজ এ ব্রেক থ্রু। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, যেখানে আমি পরশ মিরাকেল স্টেজে নামারই আমার কোনো কথা ছিল না, আমাকে দিয়ে মিরাকেল আর্ট শুরু হয়।
এই যে মিরাকেল আর্ট শুরু হয় আপনাকে দিয়ে,
এক্স্যাক্টলি,
ফ্যান্টাস্টিক।
মানে আমি ছিলাম মানে ফার্স্ট পারফর্মার, মানে কিক অফ পারফর্মার যেটাকে বলে।
প্রিয় শ্রোতা, এই জায়গা থেকেই আমরা আবার ব্যাক করছি, বাট এখন ছোট একটা বিরতি নিচ্ছি। আর বিরতিতে যাবার আগে ফোন নম্বরটা একটু বলতে চাই, যেখানে ফোন করলে আপনি অনুষ্ঠানে এসে আপনার গল্পটা বলতে পারবেন। নম্বরটি হচ্ছে 09613892892। এখানে ফোন করুন এবং তারপরে আমাদের টিম মেম্বার লোমান আপনাকে ফোন করবে। ছোট একটা বিরতি নিচ্ছি, কেউ কোথাও যাবেন না, সাথেই থাকুন।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
স্বাগত জানাই সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। এবং আজকে যিনি আছেন, ওনার পরিচয়টা কি আর বলতে হবে নাকি? তারপরে বলে দিই। আচ্ছা, আপনি বলেন তো, আপনি কে?
ওই যে হোমন্দীপ। এবং এটা কিন্তু একটা মজার ঘটনা, বুঝছেন? মানে আমার যখন দ্যাট ডায়লগ ওয়াজ মানে টু মাচ ভাইরাল ইন ইন্ডিয়ান বাংলাদেশ, তখন হয়তো কি আমি যখন ইন্ডিয়ার রাস্তা দিয়ে হাঁটতাম, মানে ওই লাইফটা কিন্তু খুব জোস ছিল। মানে একটা সময় রাস্তা দিয়ে বেরোতে পারতাম না, মানুষ জোস লাগতো ফিলিপসে। হ্যাঁ, তো তখন এমন হয়েছে রাস্তা দিয়ে হেঁটে যেতেছি, ভাই 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 ভাই, আমি তো তখন হ্যাঁ ঠিক আছে এভরিথিং। হ্যাঁ, আয়সা বলতো, ভাই আপনাকে চিনা ফেলেছি, আপনি হোমন্দীপ না?
এটা তো আরো ভালো লাগে, আবার ইন্ডিয়ার মতো একটা এত বড় স্টুডিও।
হ্যাঁ, একদম একদম। মানে মানুষজন আমার নামটা ভুলে গেছিল, বাট আমাকে চিনতো
ওই ডায়লগটা ছিল। এখন আপনি আমাদের সাথে শেয়ার করেন, আপনার আপত্তি না থাকলে, মানে ওই সময় গ্রুমিং বা ওই সময় যে 8.5 মাস কাটালেন, হ্যাঁ এটা কিন্তু ব্যাপক, অনেকটা সময়, এবং আপনার মতে লাইফের বেস্ট পার্ট।
একদম একদম। আচ্ছা, এটা যদি আমি ফার্স্টে শিকার মানে শেয়ার করি, সেটা বলবো যে ওনারা অসম্ভব ভালো মানুষ, এটা আপনার সবচেয়ে বড় কথা। যে আমি যে বাংলাদেশ থেকে বা ওরা যে ইন্ডিয়া থেকে, এই জিনিসটা ওনাদের মধ্যে কখনো কাজ করেনি, আমাদের মধ্যেও কাজ, মানে মানে পার্সোনালি আমার মধ্যে কখনো কাজ করেনি। এবং আমি যদি স্পেসিফিক্যালি একজনের নাম বলি, অর্ণব দা, মানে উনি অসম্ভব ভালো একজন মানুষ, এবং সে বাংলাদেশিদেরকে খুব পছন্দ করতো। হ্যাঁ, এবং আমার অনেক খারাপ সময় উনি আমাকে সাপোর্ট দিয়ে গেছেন। তো মিরাকেলে যেটা ছিল কি, আলহামদুলিল্লাহ আমি আপনাকে যেটা বললাম যে ফার্স্ট এপিসোড যখন কিক অফ হয়, আমি ওই এপিসোডে চেক পাই, সেকেন্ড এপিসোড
ওই যে আপনি একবার শুরুটাই করলেন, কিন্তু সিজন 8 এর
একদম
প্রথম পারফর্ম,
যেখানে আমার পারফর্ম করার কথা,
করার কথা, আর এটাই ব্যাপক। এই জায়গাটা থেকে সরে গেছিলাম কেন আমরা, যখন জানলেন যে পারফর্ম করার কথা না, তারপর আপনি প্রথম পারফর্মার, এটা তো অন্যরকম একটা পালপিটেশন।
আমি জাস্ট এটা হয়েছে কি জানেন, আমাদেরকে ওদের মধ্যেই একটা ক্যাটাগরি করতো, এ প্লাস এ বি সি এরকম। হ্যাঁ, তো আমাকে যখন হচ্ছে কি একটা ক্যাটাগরাইজ করলো, আমি তখনও জানতাম না যে আমি মিরাক্কেলে ফার্স্ট পারফর্ম করবো, হ্যাঁ প্রথম পারফর্মার আমি থাকবো। তা আমি যখন দেখলাম আমার আশেপাশের যারা একই এপিসোড আমরা করতেছি, আমি ধরে নিলাম আমি সেই ক্যাটাগরি পারফর্মার, কারণ আমি তখন পর্যন্ত জানতাম না। তো আমাকে যখন স্টেজে আমরা জাস্ট মেকআপ টেকআপ অলরেডি ডান, তো আইসা আমাকে অর্ণবদা বলতেছে রেডি হ, তাহলে আমি তো রেডি না, তুই প্রথম পারফর্ম করবি। আমি জাস্ট ওনার মুখের দিকে তাকে না, হা হ্যাঁ তাকে, আমি ধরে নিয়ে যাবি, আরে আমি কেমনে, কেন প্রবলেম আছে, করতে হবে নাহলে বাড়ি চলে যা। আমি বললাম যে না দাদা পারবো, বাট আমি বলি যে হ্যাঁ সমস্যা নেই যা, তো বাকিটা তো হিস্ট্রি। তো ওইটার পরে হচ্ছে কি আলহামদুলিল্লাহ একটা বেশ একটা সারা পরে, হ্যাঁ মানে বাংলাদেশ থেকে আসছি আমি মিরাকেলে, তো আপনারা স্টেজে যারা দেখছেন টিভিতে, ওইটা তো সবাই মোটামুটি কম বেশি জানেন, অফ ক্যামেরার কিছু ব্যাপার
আছে
যেগুলো নিয়ে মানুষের আগ্রহটা সবচেয়ে বেশি মিরাকেলের। তো নাম্বার ওয়ান বলবো যে ওইখানে আপনাকে জাস্ট আমি একটা এক্সাম্পল দিই, আপনি হচ্ছেন তারসিরা, এবং আপনি যখন আরো 20-30টা তারসিরার সাথে থাকবেন,
সর্বনাশ,
মানে সর্বনাশ হয়ে যায়। এবং আমরা লিটারেলি আমরা একটা চারতলা একটা বিল্ডিং এ থাকতাম, মানে বিল্ডিং টা আমাদের ছিল দুইতলা তিনতলা চারতলা, সবাই আমরা একসাথে মিলেমিশে থাকতাম। তো ওই বাড়িটাকে একটা মানে মানে মানুষ পাগলাগার হিসেবে দিত, রাত নাই দিন নাই হাওয়া চিল্লা চিল্লি, মানে অনেকে হয়তো মনে করো আমরা সারাদিন জোকস নিয়ে থাকতাম, আমরা জোকস নিয়ে স্টাডি করতাম, বাট ম্যাক্সিমাম টাইমে করতাম মজা। মানে এমন হয়েছে যে রাতের বেলা কেউ ঘুমায় আছে কোন কারণ টারণ ছাড়া, ওরে একজন করলো কি যে আপনার লেপ মুড়ে দিয়ে মার ইচ্ছা মতো মার, মানে ও ও খালি মাইর খেতেছে আর চিল্লাইতেছে, ভাই ভাই মাফ করে দে মাফ করে দে, ও জানেন ওর অপরাধ থেকে, মানে ইচ্ছা মতো মারার পরে লাইট অফ করে পালাই যাবে। আবার এরকম হয়েছে আমাদের সাথে একটা ছেলে ছিল, ও খুব ভূত ভয় পেতো, এরকম একবার হয়েছিল, ওরে বলছে যে ভাই তুই একটু নিচে যা, নিচে থেকে খাবার টাবার নিয়ে আয়। তো এই সুযোগে আমাদের মধ্যে একজন করছি কি, ও লাইফের একটা বড় রিস্ক নিয়েছিল, এটা যেটা করা উচিত না, ও করেছিল কি ফ্যানের মধ্যে নিজের ঝুলাই দিছে, মানে ব্যাপারটা এরকম যে ভূত ঝিলাস। তো ওই ছেলে আসছে আইসা এই জিনিস দেখে, লাইট অন্ধকার তো, মানে লাইট বন্ধ ছিল অন্ধকার, লাইট জ্বালা যখন দেখে একজন ছেলে ফ্যানের সাথে ঝুলে আছে, খাবার টাবার ফেলে উনি বেহুশ, যাব বেহুশ, পরে হুশ টুস করাইছে, হুশ টুস করানোর পরে আচ্ছা ঠিক আছে। সেকেন্ড আর একটা কাহিনী হইতো আমাদের এখানে, আমাদের এখানে পানি যুদ্ধ হইতো, আমরা থাকতাম তিন তলায়, চার তলায় থাকতো অন্যান্য পার্সোনাররা, আমরা প্রায় রাত তিনটার সময় চারটার সময় যুদ্ধ ঘোষণা করতাম, যুদ্ধ ঘোষণা করতাম, মানে কি তো হোয়াটসঅ্যাপে যুদ্ধ চলতো যে চারতলার এরা সবাই আমাদেরকে অ্যাটাক দিতে আসছে। দেখা গেছে তখন গ্রুমাররাও ভাগ হয়ে যেত, দুইজন গ্রুমার চারতলার পক্ষে, দুইজন গ্রুমার তিনতলার পক্ষে, এরপরে মার পানি। একবার হয়েছে কি আমাদের যে কেয়ার টেকার ছিল সে হচ্ছে আবার শুভঙ্কর দার খুব ক্লোজ লোক ছিল, তো সে আবার শুভঙ্কর দাকে খবর টবর দিত যে পোলাপান কিন্তু জোক দেখতেছে না, দুষ্টাইন করতে তমুক তমুক। তো যখন এরকম পানি যুদ্ধ শুরু হয়ে গেছে, আইসা হ্যাভি হাঁপড় লেগেছে, তোরা জোক টোক না রেখে, তোরা এত রাত বাজে তিনটা, তোরা ফাইজলামি করতে তোর হয় ঘুমা, মানুষের ঘুমা দিতে মুখে। তো অনেকক্ষণ ধরে আমরা এক্সপ্রেশন দিচ্ছি ওদিকে তাকে আসি, এরপর সবাই বাজে ধরে বেঁচে দিচ্ছি, বুঝলেন তো। তো শুভঙ্করটা সম্বন্ধে যদি কিছু বলি, মানে হি ওয়াজ সাচ এ গুড পার্সন ভাই, বিলিভ করবেন না যে উনি ওনার মতো ট্যালেন্টেড লোক, আমি যেটা বিলিভ করি উনি ওনার মতো ডেডিকেশন নিয়ে যদি আমাদের দেশে আমাদের অনেক প্রডিউসাররা যদি এভাবে ডেডিকেশন নিয়ে কাজ করতো বা নিজের প্রোগ্রামকে উনি নিজের সন্তানের মতো করে দেখে। আমাদের এখানে যেটা হয়, আমিও মোটামুটি অনেকের সাথে কাজ করছি, তো সবাই তো আর একরকম না, কিছু কিছু লোককে আমি দেখছি যারা করছে কি শুধু টাকা ইনভেস্ট করে রাখছে বা ডিউরেশনটা দেয়, কিন্তু এইটার পিছনে যে আমারও কিছু মেধার শ্রম দেওয়া উচিত এটা কিন্তু অনেকে দেয় না, যেটা শুভঙ্কর দা দেয়। আপনি অবাক হয়ে যাবেন, উনি আমাদের জোক যখন মানে শর্ট পড়তো উনি নিজে জোক সাপ্লাই দিত, শুভঙ্কর দা প্রচুর জোক স্টাডি করতো। তারপর আমাদের সাথে একটা পারফর্মার ছিল অনিকেত, অনিকেতকে শুভঙ্কর অনেক স্ক্রিপ্ট লিখে দিছে। তো যখন একটা আমরা তো পারফর্মার, আমাদের তো ডেডিকেশন লাগবেই, বাট যখন একটা ডিরেক্টর বা প্রডিউসারের ডেডিকেশন এই লেভেলে থাকবে প্রোগ্রাম হিট হবে
অবশ্যই।
আর আরেকটা জিনিস, একটা খুব মজার একটা এক্সপিরিয়েন্স ছিল, আমরা মানে এমপিএল ছাড়ছিলাম, মিরাক্কেল প্রিমিয়ার লিগ
ক্রিকেট,
আপনারা জানতেন না। তো এমপিএল ছাড়ছিলাম, তো এমপিএল এর আন্ডারে কি ছিল আমাদের অকশন হয়েছিল ক্রিকেটে, একটা ক্রিকেট টুর্নামেন্ট আমরা ছাড়ছিলাম মিরাক্কেলে। তো ওইখানে চারটা টিম ছিল, চারটা টিমের মধ্যে আমাদের এক একজনের নিলামে উঠছিলাম আমরা, মানে সবাই নিলামে উঠে টাকা টাকা পে করা হয়েছে, একটা ক্রিকেট টিম বানিয়েছিলাম। তো ওই ক্রিকেট টিমের মধ্যে আমাদের মানে ফার্স্ট রাউন্ড ছিল, সেমিফাইনাল ছিল, ফাইনাল ছিল, তো আমরা ছিলাম সবচেয়ে স্ট্রং টিম। তো সেমিফাইনালে যখন আমরা আগামীকালকে আমরা সেমিফাইনাল খেলতে নামবো, তো তখন করছিল কি অর্ণব দা, মানে আমি ছিলাম সঙ্গীত দার গ্রুপে, অর্ণব দার গ্রুপ আর সাউন্ড ভাইদের গ্রুপ, ওনারা যখন দেখলো ওনারা আমাদের সাথে পারবে না, তো ওনারা করলো কি আমাদেরকে পারফরমেন্স গুম করে দিয়েছিল। এটা ছিল রাকিব রাফি ছিল আমাদের সাথে, বাংলাদেশের দুটা ছেলে, রাফি একটু মোটা কোটা ছিল, তো ওরা করছে কি বাইঠা নিয়ে গেছে আমাদের রুম থেকে, বাইঠা নিয়ে গেছে ওর ইচ্ছা মতো মারছে, পিটা টিটা পরে করছে কি ওর হাত মুখ বাইদা আমাদের রুমের সঙ্গে ফালাই গেছিল, মানে মানে পুরোটাই ছিল মজার পারপাসে, মানে এক্সাইটমেন্ট আমাদের এই লেভেলে ছিল আমাদের, মানে মিরাকেল, মিরাকেলটা তো পরে, মানে মজাটা মজাটা ছিল, আপনারা হয়তো বা দেখতেন যে আমরা হ্যাঁ মিরাকেলে একটা মাত্র এক দেড় ঘন্টার পারফরমেন্স আমরা মজা করতেছি, বাট এইটার পিছনে মানে উই ওয়ার লাইক এ ফ্যামিলি,
সেটা এটার পিছনে যে কত ঘন্টার ডেডিকেশন,
সবচেয়ে বড় কথা ছিল সাড়ে আটটা মাস, মানে মিরাকেলটা আমাদের একটা ফ্যামিলি। এই যে আজকে আমরা তিন বছর হয়ে গেল, চার বছর হয়ে গেল মিরাকেলটাকে আসছি, এখনো দাদাদের সাথে কন্ট্যাক্ট হয়, মাঝে মধ্যে মিস করি যে ওই সময়টা আসলে বিকালবেলা ক্রিকেট খেলা, দুপুরবেলা মানে ভাত খাইতাম যখন, কে মানে এমন হয়েছে যে ডালের ডাল দিয়ে একজন গোসল করাই দিচ্ছি, বুঝাই ভালো লাগে, তো এরকম ব্যাপার স্যাপার ছিল। এই মজাগুলো খুব মিস করি, মানে খুব মিস করি এই মজাগুলো।
হ্যাঁ মানে এই ব্যাপারগুলো আসলে মিস করারই কথা, কারণ একটা জায়গায় দেশ থেকে চলে গেছেন আপনি পড়াশোনা স্টপ করে, হ্যাঁ, এবং সেইখানে গিয়ে এরকম একটা অপরচুনিটি, মানে এরকম একটা চান্স আপনি নিজেই ক্রিয়েট করলেন, আসলে সবকিছুই সৃষ্টিকর্তা করে দেন, কিন্তু তারপরে আপনার ওইটার পিছনে অনেক পরিশ্রমও ছিল এবং এত ভালো ভালো মানুষগুলোর সাথে এখানে ছিলেন, এটা মিস করারই কথা। তো তারপরে বাংলাদেশ থেকে ওই সময় আপনার সাথে কারা কারা ছিল?
অ্যাকচুয়ালি আমরা ওই সময় বাংলাদেশ থেকে যারা যারা ছিলাম, এর মধ্যে ফাইনালিস্ট ছিলাম আমি আর রাকিব রাফি, আর এছাড়া বাংলাদেশ থেকে ছিল তৌহিদ, আল সাবা নামে একটা মেয়ে ছিল, তারপরে হচ্ছে সাকিব ভাই নামে ছিল, তারপরে একটা ছেলে বাংলাদেশের খুব ভালো গান গাইতো অর্ঘ, মানে কমেডি উইথ আপনার গান, এই একজনে মোটামুটি লিডিং পজিশনে ছিল আর কি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে ওই সিজনে আমি আর রাকিব রাফি ছাড়া রিমার্কেবল কেউ কিছু তেমন একটা অ্যাচিভ করতে পারেনি।
আচ্ছা, তো ওই সময় যে আপনি ফার্স্ট রানার আপ হলেন, সাড়ে আট মাসের দীর্ঘ একটা পথ চলা, তো ওই সময় আরো কি ব্যাপার স্যাপার ছিল, মানে আপনার গ্রুমিংটা যে আমি একটু আগে চিন্তা করলাম যে এক একটা মাস করে, একটা একটা সপ্তাহ করে আপনি পার হচ্ছেন, সাড়ে আট মাস পার হয়ে গেলেন, যেখানে পারফর্ম করারই কথা না,
যেটা বললাম ব্রেক থ্রু, কারণ আমি তখন হচ্ছে হয় কি জানেন আপনার ওই যেটা দেখবেন যে আমি মানে যদি আমি কোন ক্রিকেটারের উদাহরণও দিই যে প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে কিন্তু দেখবেন কিছুটা ব্রেক থ্রু থাকে। হ্যাঁ, যেমন আমি যদি স্পেসিফিক্যালি আমাদের সবার প্রিয় ক্রিকেটার মাহমুদুল রিয়াদ ভাইয়ের কথা বলি, হ্যাঁ মাহমুদুল রিয়াদ ভাই কিন্তু মানে হি ওয়াজ পারফর্মিং ভেরি গুড ইন বাংলাদেশ, বাট তার জন্য ব্রেক থ্রু ছিল কোনটা, মানে 2015 যে ওয়ার্ল্ড কাপটা ছিল, 15 ওয়ার্ল্ড কাপে তার প্রথম সেঞ্চুরিটা ছিল তার জন্য একটা ব্রেক থ্রু। তো কারণ তখন উনি কিন্তু নিজেকে একটা সেভাবে ফ্লারিশ করার একটা চান্স পাইছিল। হ্যাঁ, তো মিরাক্কেলের ওই জায়গাটা ছিল আমার জন্য ওই রকম যে আপনার ওই ওই স্পেসিফিক স্টাইল চেঞ্জটা, প্যাটার্ন চেঞ্জটা আমার জন্য ব্রেক থ্রু হয়ে দাঁড়ায় গেছে এবং তখন আমি নিজেকে আর কি মানে খুঁজে পাই যে হ্যাঁ মানে দ্যাট ইজ মাই প্যাটার্ন অ্যাকচুয়ালি, এই হচ্ছে ব্যাপার। আর গ্রুমিং এর কথা যদি বলি, ওইখানে ওনারা 100% ওনারা স্বাধীনতা দেয়। ওনাদের কথা হচ্ছে বাবা তুমি হাসাও, এবার তুমি কি শুয়া হাসাইলে না বৈশা হাসাইলে না কি করলে সেটা তোমার ব্যাপার, বাট স্মার্ট ওয়েতে তোমাকে হাসাইতে হবে। তো এই ইন্ডিপেন্ডেন্সটা বাংলাদেশের কোনো চ্যানেলে আমরা আজও পাই না। আমাদের অনেক লিমিটেশন থাকে, আমাদের সোসাইটাল কিছু ভ্যালুস থাকে, সোসাইটাল ভ্যালুদের কারণে আমাদের অনেক রাগ ঢাক রেখে কথাবার্তা বলতে হয়।
সেটা ছিল না বা নাই,
ওইখানে ছিল না, আর তারপর দেয়ার আর সার্টেন লিমিটস, যে এই লিমিটের মধ্যে থাকো, ওই যে আপনি যেটা বললেন প্রত্যেকটা জিনিসেরই লিমিট থাকা উচিত, ওই লিমিটের মধ্যে থেকে আমরা ইন্ডিপেন্ডেন্স পাইতাম, এই হচ্ছে ব্যাপার। আর ওই যে আমি প্রথমে যেটা বললাম ইউনিভার্সিটির একটা ঘটনা, এটা একটু যদি আমি অল্প অল্প উপরে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি যখন
মানে ফিরে যখন আসলেন, আচ্ছা আপনি একটা পর্যায়ে বলছিলেন যে ওইখানে পেমেন্টটা কিনা একটু ঝামেলা ছিল।
আচ্ছা হ্যাঁ, ওইটার ব্যাপারটা ছিল কি, আসলে দেখেন মানে মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের মানে দেখবেন মানে বাংলাদেশে দেখবেন কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা কিনা আপনার অযথে মানুষের ফাইল নিয়ে ঝামেলা টামেলা করে। হ্যাঁ, তো ইন্ডিয়াতে এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে, ওরা ফাইল আটকে মজা পায়। হ্যাঁ, ওই মানে দুর্ভাগ্যক্রমে জি বাংলার ব্যাপারটা হয়ে গেছিল এরকম,
মানে আমরা প্রায় দেখতাম যে মির্দা বলতো যে পেমেন্ট আটকায় দিছে।
হ্যাঁ, এগুলো কিন্তু ট্রু, সার্কাস্টিক ওয়েতে, মানে সার্কাস্টিক ওয়েতে
লিখো। এখানে একটি জিনিস আমিও যে ব্যাপারগুলো সত্যি,
আপনারা অনেক হয়তো ভাবতেন যে 25,000 টাকা সাথে সাথে চেক দিয়ে দিচ্ছে, বাট নট লাইক দ্যাট, ওইটা আমরা সিজন শেষে আমরা পাইতাম আর কি। সিজন শেষে, বাট ওই ওইটা পাওয়ার ক্ষেত্রে আবার অনেক মানে দাদারা ছিল যারা যারা গ্রুমার ছিল, তারাও খুব বিরক্ত ছিল ব্যাপারগুলো নিয়ে, কি বাবা তোদের টাকা পয়সা দেয় না কেন।
এরকম খুব কমন কিছু ডিজিজ মানে সব দেশে
আছে, আমি নাম বলবো না, ওই যে একটা বলে না যে নাম বললে চাকরি থাকবে না, আমি নাম বলবো না, আমাদের দেশীয় কিছু কোম্পানি আমি তাদের কাছে এখনো 65,000 আর কি। তো ওই আপনি যেটা বললেন যে পেমেন্টের ক্ষেত্রে, আমি যখন ইন্ডিয়া থেকে চলে আসি তখন আমি ওই ইউনিভার্সিটির, আমি আপনাকে যেটা বললাম যে ইউনিভার্সিটির একটা ব্যাপার আমি বলবো, সেটা একদম অল্পের উপরে চলে যাই, মানে আমাদের সময় হাতে খুব কম হয়তো বা। তো আমি মানে জাস্ট এতটুকু বলি, আমি যখন ইউনিভার্সিটিতে স্যারদের পারমিশন নিয়ে যাই মিরাক্কেলে, তো আলহামদুলিল্লাহ আমি সেকেন্ড যখন হয়ে আসে ফার্স্ট রানার আপ হয়ে আসে, তখন আমি বাংলাদেশে ব্যাক করার পর একটা গ্র্যান্ড সেলিব্রেশন পাই ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে। তখন আমাদের ভিসি স্যার ছিলেন আরফিন সিদ্দিক স্যার, ডিন স্যার ছিলেন শিবলিরু ভাইয়া স্যার, ওনারা মোটামুটি একটা বেশ ভালো একটা সেলিব্রেশন ছিল আমার জন্য একটা ইয়া ছিল। আর আমি আপনাকে আগেই বললাম যে আমি এমবিএ এক্সামটা বাদ দিয়ে গেছিলাম নিজের লাস্ট সেমিস্টারটা, তো এমবিএ যখন আমি এক্সামটা দিলাম তখন এমবিএ এক্সামটা দেওয়ার পরে মানে দেয়ার আর সাম কমপ্লিকেশন, অনেক ঝামেলা টামেলা ইন্টারনাল কিছু ঝামেলা ছিল, তো ওইটার কারণে মোটামুটি আমার 19 মাস আমাকে একটু সাফার করতে হয়। মানে আপনি আমাকে বললেন না যে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের লাইফটা হয়তো বা খুব মজা, হ্যাঁ মজা ডেফিনেটলি, বাট একটা জিনিস জানেন ভাই, একটা কমন সেইংস, হ্যাঁ একটা কমন একটা কোটেশন আছে, সেটা হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ডিপ্রেশনে থাকে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা। এটা একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, সে এই তার খুব একটা বিখ্যাত উক্তি, স্ট্যান্ড আপ কমেডিয়ানরা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভুগে। এবং আপনারা হয়তো বা দেখেন আমরা আপনাদেরকে হাসাচ্ছি, স্ট্যান্ড আপ কমেডি করতেছি, আমরা হয়তো বা সারা বছরই জলে মাইন্ডে থাকি, বাট আমাদের মনের মধ্যে কিন্তু অনেক কষ্ট আছে, বাট আমরা সেটা মানুষকে দেখাই না। আমি আপনাকে যেটা বললাম 19 মাসের একটা ব্যাপার, তো এই 19 মাসের ব্যাপারটা আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল। এই 19 মাসে আমি লাইফটাকে লাইফ হিসেবে দেখতে শুরু করি, যেটা বলা যে কল্পনা জগৎ থেকে বাস্তবে এসে পড়া। এই 19 মাসে কি হয়েছিল আমি সেটা নাই বলি, আমি এতটুকু জাস্ট বলি যে অথরিটির কিছু ভুল, আমার সাথে কিছু কমিউনিকেশনের গ্যাপের কারণে আমার সার্টিফিকেট, এমবিএ সার্টিফিকেট পেতে আমার 19 মাস দেরি হয়। এই 19 মাসের মধ্যে আমি বাংলাদেশের একদম টপ ক্যাটাগরির প্রাইভেট ব্যাংকে আমার জব হয়ে যায়
আলহামদুলিল্লাহ।
এটা সার্টিফিকেটের কারণে আমি জয়েন করতে পারিনি, ভাইবা থেকে আমাকে ফিরাই দেওয়া হয় যে ইউ আর কোয়ালিফাইড বাট দ্যাট ইউ ডোন্ট হ্যাভ ইউর সার্টিফিকেট, এমবিএ সার্টিফিকেট, তো আমরা আপনাকে নিতে পারছি না, বেটার লাক নেক্সট টাইম। তো এরকম একটা দুইটা পাঁচটা যখন আমাকে ব্যাংক থেকে ফিরাই দিল, মানে আই ওয়াজ দেন মানে টোটালি লস্ট। এবং আমার এই টেনশনে আমার আব্বু আমাকে একটা সময় বললো, বাবা তুমি তো এখন মিরাক্কেলের টাকাগুলো পাও নাই, তারপরে ভার্সিটি থেকে একটু যেহেতু ঝামেলা হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি আশা ছাড়ো, তুমি এখন একটা কাজ করো, তুমি একটা প্রাইভেট ভার্সিটি থেকে এমবিএটা করে
আবারও।
হ্যাঁ, আব্বু বলছে যে বাবা একদম জিরো থেকে শুরু করো, দরকার পড়লে এর মাঝখানে যদি আল্লাহর মধ্যে তোমার কোনো ভালো চাকরি হয় খুব ভালো, বাট তুমি শুরু করো। তা আমি একটা মোটামুটি মেন্টাল প্রিপারেশন নিলাম যে হ্যাঁ প্রাইভেট থেকে করে নিব, একটু আমার কিছু টাকা পয়সা জমানো ছিল। তো ইন দ্য মিনটাইম আব্বু এই কথাটা বলার পাঁচ ছয় দিনের মাথায় আমার টাকাটা এসে পড়ে মিরাক্কেলের, এবং আলহামদুলিল্লাহ আমি একটা বেশ ভালো অ্যামাউন্ট পাই। তো আমার প্ল্যান ছিল আমি এই টাকাটা দিয়ে আমি এমবিএটা করে নিব, বাট আব্বু যখন আমাকে বললো বাবা তুমি সার্টিফিকেটটা ওর জন্য তুমি দৌড়াদৌড় করে লাভ নেই, তুমি প্রাইভেট থেকে এমবিএ করে নাও, এর দুই সপ্তাহের মধ্যে আমার আব্বু আমার টেনশনে হার্ট অ্যাটাক করলো।
ব্যাপার
আব্বু যখন হার্ট অ্যাটাক করলো তখন ডেফিনেটলি আমার সার্টিফিকেট রয়েছে আমার আব্বু আমার কাছে অনেক বড়। তো তখন আমার ওই যে টাকাটা ছিল সেই টাকাটার একটা বিশাল বড় পোর্শন আব্বু ট্রিটমেন্টের জন্য আমাকে খরচ করতে হয়, এবং আই ওয়াজ কমপ্লিটলি হ্যাপি অ্যাবাউট দ্যাট। এবং আমি এখনো হ্যাপি যে আমার হয়তো আমার লাইফের কিছু একটা টাকা আমি আব্বুর জন্য ব্যয় করতে পারছি।
আসলে দেখেন সিস্টেমটা কেমন, তাই না? সাইকেল করে
এক্স্যাক্টলি
আপনি সার্টিফিকেট নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হলো,
মানে ব্যাপারটা কি জানেন ভাই, আমি একটা ট্রায়াঙ্গেলে পড়ে গেছিলাম। ট্রায়াঙ্গেলটা বলতে এরকম যে আমার যেহেতু সার্টিফিকেট নাই তো আমি জব করতে পারতেছি না, আর আমার যেহেতু জব নাই আমার টাকাও নাই আমি এমবিএ করতে পারতেছি না, মানে একটা ট্রায়াঙ্গেল একটা লুপের মধ্যে পড়ে গেছিলাম, নেভার এন্ডিং লুপ। হ্যাঁ, তো আব্বু যখন হার্ট অ্যাটাক হয় তো আব্বুর জন্য যখন টাকাটা গেল তখন আমি দেখলাম আমার হাত জিরো, মানে আমি যখন বাইরে থেকে এমবিএ করবো আমার সে উপায় না, কারণ আমার টাকা নেই। তো ওই মোমেন্টে আমি বাসায় কিছু বলতেও পারতেছি না, কারণ বড় ভাইয়ের অনেক টাকা খরচ হয় আব্বুর ট্রিটমেন্টে, এখন আমি কোন মুখে বলবো যে আমি বাইরে থেকে এমবিএ করবো। তো আমি চিন্তা করে নিলাম যে আমার শুধু বিবিএ দিয়ে বিবিএর সার্টিফিকেট দিয়ে যদি চাকরি হয় হবে নাহলে। এবং অনেকটা সেতু ভাই অনেকলি বলি, এটা যদিও বলা উচিত না, আমি ওই সময়টায় অনেক বড় একটা রিস্ক নিতে চাইছিলাম। আমি আমি বুঝতে পারছি আপনাকে যে আমি কি ধরনের অ্যাটেম্প নিতে চাচ্ছিলাম। হ্যাঁ, তো ওই সময়টা আসলে বললাম না যে তখনই আমি রিয়েলাইজ করি যে হয়তো আমরা কম, এবং ওই সময়টার মধ্যে কিন্তু আমি অনেক শো করতাম। আমি যখন স্টেজে উঠতাম মাইক্রোফোনটা আমি যখন হাতে নিয়ে স্টেজে উঠতাম, ঠিক স্টেজে ওঠার আগ পর্যন্ত আমার মাথায় খেলে চিন্তাগুলো ঘুরতো আমার কি হবে লাইফে, আমি তো এমবিএ সার্টিফিকেট
কিভাবে করছেন আপনি।
বাট আমি যখন ভাই স্টেজে উঠতাম মাইক্রোফোন নিয়ে আলহামদুলিল্লাহ 10-20 মিনিট মানুষকে এন্টারটেইন করতাম, মানুষ হাসাহাসি করতো, মানুষ মনে করতো ওরে বাবা কমেডিয়ান না জানে কত সে হ্যাপি। আবার আমি যখন স্টেজ থেকে নামতাম আবার সেই আগের পরশানি হয়ে যেতাম, আমি তখন এই ওয়ার্ল্ডে থাকতাম না।
সেটাই
তো একটা সময় কি ভাইয়া বিশ্বাস করবেন না, আমি যখন আর কোনো স্ট্রেস নিতে পারতেছিলাম না, এবং আপনি হয়তো ভালো করে জানেন আমি কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া থেকে আজকে প্রায় 10 মাস কি 1 বছরের মতো আমি নিজেকে সরাই নিয়ে আসছি। কেন সরাই নিয়ে আসছি এটার অনেক কারণ ছিল, আমি নিজের সাথে অনেক ফাইট করতেছিলাম আর কি, যে আসলে আমি আর করতে পারবো কিনা, কারণ লাইফে এত প্যারা নিয়ে আসলে কমেডি করাটা আমার জন্য প্রেটি মাছ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সব মানে মানুষের খারাপ সময় দেয় ভালো সময় দেয়, তো মেবি এখন আমার একটা ভালো টেন্স, আলহামদুলিল্লাহ কেম ব্যাক, এবং আলহামদুলিল্লাহ কেম ব্যাক স্ট্রংলি, এখন অনেক প্রোগ্রাম টোগ্রাম করতেছি আপনাদের দোয়ায়। তো আমি আমার বললাম যে আমার লাইফের ট্র্যাজেডি হচ্ছে এই 19 মাস, এবং আমি যদি কখনো মানুষ বলে না যে যদি টাইম মেশিনে যে কিছু একটা চেঞ্জ করা যায়, এই 19 মাস যদি আমার লাইফ থেকে আমি ডিলিট করে দিতে পারতাম, ইয়েস আলহামদুলিল্লাহ সো ফার আই এম হ্যাপি পারসন।
ওকে, হ্যাঁ, লাইফটা দেখেন কত ডাইমেনশনাল, যে আপনার লাইফের কত সুন্দর আনন্দের একটা শুরু ছিল, তাই না? লাইফে কত মজা করেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ভালো ভালো জায়গাতে আপনি পড়াশোনা করছেন। আচ্ছা, ফাইনালি আপনি কি আর মানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কি আর পড়াশোনা করা হয়েছিল?
না, পরে করা হয়নি, কারণ ওই যে আমি আপনাকে বললাম
এগুলো আমরা শুনছি, কিছু পরে আমরা ফিরে এসে শুনছি, এবং ব্রেকটা ম্যান্ডেটরি হয়ে গেছে। এখন প্রিয় শ্রোতার সাথে থাকুন, অনেক কিছু শোনার এখনো বাকি, এই জন্যই বলি যে জীবন কল্পনাটিও বেশি কিছু, কারণ আমি প্রথমে বলেছিলাম যে ওনার লাইফে আসলে ফ্রাস্ট্রেটিং এরকম কিছু হতাশা ব্যঞ্জক নেই, কিন্তু না, অনেক কিছুই আছে যেটা হয়তো আমি এই মাত্র শুনে যেটা ফিল করলাম যে আমার লাইফে ঘটলে আমি হয়তো এত সহজে সার্ভাইভ করতে পারতাম না, কিন্তু উনি এটা পেরেছেন, কারণ ওনার মধ্যে সেই মানসিক শক্তিটা ছিল, উনি যে মানুষকে হাসাতেন, মানুষের দোয়া ছিল, এবং মানুষকে আনন্দ দেওয়ার একটা যে শক্তি ভিতরে আছে এটা একটা শুদ্ধ শক্তি, এই শক্তির জন্যই হয়তো পেরেছেন, এখন উনি ভালো আছেন। এবং আরো যে কিছু কথা বাকি আছে সেগুলো নিয়ে আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পরে, কেউ কোথাও যাবেন না, সাথেই থাকুন।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আজ যে সেতু আছি এবং সাথে রয়েছেন আমাদের অতিথি মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন 8 থেকে ফার্স্ট রানার আপ, এবং এটা স্বভাবতই আমরা ভাবি যে আমাদের লাইফে ওনাদের লাইফে কত আনন্দ আমরা দেখি, আসলেই অনেক আনন্দ, কিন্তু তারপর লাইফটা এমন যে শুধু আনন্দের মধ্যে লিমিটেড থাকে না, আবার শুধু হতাশার মধ্যেও কিন্তু বেঁধে দেওয়া যায় না, সবকিছু সংমিশ্রণই একটা জীবন। বাই দ্য ওয়ে আপনার কাছে ফিরছি, কিন্তু তার আগে এই অনুষ্ঠানে এসে যারা আপনাদের জীবনের গল্প বলতে চান তাদের জন্য আজকে শেষবার মতো বলছি যে কোন নাম্বারে আপনি ফোন করবেন এবং কোথায় যোগাযোগ করবেন, 09613892892 এখানে ফোন করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন, আপনি আপনার গল্পটা বলুন। এছাড়া আর্য সেতু নামে একটা পেজ আছে ফেসবুকে, ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/setu.abcradio, এখানে কানেক্টেড আপনি থাকুন, সমস্ত রকম আপডেট আপনি পাবেন, আমার সাথে সরাসরি আপনি যোগাযোগ রাখতে পারবেন এখানে। যাই হোক, আমি পরশুর কাছে ফিরছি। যে ভাই, যেখানে শেষ করেছিলাম যে আপনি, তারপরে যে আপনার আব্বা বলছিল যে তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আবার এমবিতে করো, চাকরি হচ্ছিল না, কিন্তু ওই মুহূর্তে আপনার মানসিক যে অবস্থা ছিল, পারফর্ম করতেন হয়তো 10 মিনিট পরে আপনার মনটা ভালো হতো মানুষকে এন্টারটেইন করতে গিয়ে, কিন্তু আবার তো সেই আগের
সেই আবার সেই লুপের মধ্যে পড়ে
যেতাম। তো তারপরে কি বর্ষণটা করা হয়নি ওভাবে?
না, তারপর
ফাইনালি ওইখানে যে সার্টিফিকেট নিয়ে ঝামেলাটা হয়েছিল এটাও কি এখন?
না না, ওইটা শেষ, আলহামদুলিল্লাহ। ওইটা পরে আমি বেশ কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার পর আলহামদুলিল্লাহ 19 মাস পরে আমি রেজাল্ট পাই।
19 মাস পরে একেবারে
একদম ফুল আমি সার্টিফিকেটটা, মানে এমবিএ বিবিএ সার্টিফিকেট আগে ছিল, এমবিএ সার্টিফিকেটটা হাতে পাই, মানে অফিসিয়াল আলহামদুলিল্লাহ ওখান থেকে বের হয়ে চলে আসা। এরপরে আসলে সবচেয়ে বড় কথা ওইখানে, মানে যেটা বলে না যে মাঝে মধ্যে ওই ঘটনা বা অনেক ইস্যুর পরে, মানে ফর এক্সাম্পল সেতু ভাই, আপনার সাথে আমার কি একটা ধরেন মোরাল কিছু ক্ল্যাশ থাকে, তো আমি কিন্তু যখন আপনার সাথে এই ক্ল্যাশ গুলার পর, আমি যখন 2-3 মাস বা 1-2 বছর পর আপনার সাথে যখন আমি রোড ক্রস করব, আপনার যখন আমার সাথে চোখে চোখ পড়বে, আপনিও আমার দিকে তাকিয়ে থাকবেন, আমি আপনার দিকে তাকিয়ে থাকবো, চোখে চোখে কিন্তু অনেক কথা হয়ে যাবে। তো 2-3 বার ওইসব পার্সন গুলোর সাথে আমার চোখে চোখে কথা হয়েছে, জানি না মানে আমার কথা হচ্ছে আমার কারোর উপর কোনো রাগ নেই, যা হইছে আল্লাহর ইশারাতে হইছে, ভালো হইছে, এখন তো কোনো প্রবলেমই নেই। আর ফাইনালি যেটা বললাম যে ওই সার্টিফিকেট আলহামদুলিল্লাহ আমার হাতে, এখন আর কোনো প্রবলেম নেই।
খুবই ভালো। তো এই মুহূর্তে আপনি এখন অনেক ভালো একটা পজিশনে আছেন স্ট্যান্ড আপ কমেডিয়ানদের মধ্যে। আপনি বলছিলেন যে মিউজিক্যাল যারা মিউজিক যারা করেন তাদের জন্য বাম্বা আছে, বা আরো কিছু আন্ডারগ্রাউন্ড মিউজিশিয়ানদের জন্য আরেকটা অ্যাসোসিয়েশন আছে, কিন্তু এগুলো স্ট্যান্ড আপ কমেডিয়ানদের জন্য বোধ হয় নেই, তাই না? তো কি কি ধরনের সমস্যা হতে পারে যারা কমেডিয়ান হতে চান, স্ট্যান্ড আপ কমেডি করতে চান, তাদের অ্যাপ্রোচে কি কি জিনিস অ্যাপ্লাই করলে বা ডেভেলপ করলে তারা ভালো করবে, বা আপনি কি কি সমস্যার মুখোমুখি হয়েছিলেন, বা আপনার কি সাজেশন থাকবে যারা এখন করতে চান?
অ্যাকচুয়ালি সাজেশন না বলে জিনিসটা এক্সপিরিয়েন্স শেয়ার করাই আমি যদি
বলি,
সেটা হচ্ছে যে আপনার মানে আমাদের যেরকম আপনার এরকম কোন ক্লাব মানে অর্গানাইজেশন নাই তা না, মানে ফর্মাল কোন অর্গানাইজেশন নাই, বাট আমাদের ইনফর্মাল কিছু অর্গানাইজেশন যেটা হচ্ছে বাংলাদেশ কমেডি ক্লাব, যেটার ফাউন্ডার হচ্ছে আবহেনা রনি, অ্যালং উইথ আমরা আরো যারা যারা কমেডিয়ান লাইক আমি, শাওন ভাই, সাইফুল ভাই, হ্যাঁ হৃদয়, বা আরো মোটামুটি যারা আছেন বাংলাদেশের মোটামুটি লিডিং কমেডিয়ানরা, তো ওই আমাদের একটা বাংলাদেশ কমেডি ক্লাব, এটা আমাদের ওই অফিসে চাইলে অনেকে জয়েন করতে পারেন, ওইটা ওপেন ফর অল, কোনো প্রকার টাকা পয়সা লাগে না। যদি আপনার মধ্যে টেন্ডেন্সি থাকে যে ইউ ওয়ান্ট টু বি এ গুড কমেডিয়ান, ইউ ওয়ান্ট টু বি স্ট্যান্ড আপ কমেডিয়ান, দেন ইউ আর ওয়েলকাম, আপনার ওখানে আসতে পারেন। ওইখানে আমাদের কিছু ট্রেনিং সেশন হয় আপনি কিভাবে কমেডি করতে পারেন, কারণ দেখা গেল যে হুট করে এসে কিন্তু মানুষ হাসানোটা পসিবল না। ওই যেটা বললাম যে অনেক মানুষ দেখবেন যে সে ঘন্টার পর ঘন্টা আড্ডা জমে রাখে, বা মাইক্রোফোন ধরাই দিলে মানে যেটাকে বাংলা বলে পোতায় যায়, মানে একদম পুশ, মানে হাওয়া ফেরা
যায়।
তো ওই ভয়টা কাটানো, ওই ভয়টা তো আমরাও পাইতাম একটা সময়। আমরাও কিন্তু যখন মাইক্রোফোন আমরা বা হেডসেট আমরা যখন কানে পড়ছি বা মাইক্রোফোন যখন সামনে, তখন কাঁপা কেঁপে লাগাই দিত, আল্লাহর ইয়া খবর আছে মানে কি করুন ভাই। তো এই ভয়টা আমরা কিভাবে ওভারকাম করছি, তারপর কোন কোন স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করলে নর্মাল একটা জোক কেউ ভালোভাবে ইয়া করা যায়, যেমন ধর বিশ্বাস করবে না, মিরাক্কেলে এরকম অনেক জোক আমরা ধরে নিয়েছি দূর বলার কাম বইলা দিই, কিন্তু আমরা ডেলিভারি দিয়ে বের করে দিচ্ছি অনেক এরকম অনেক ভালো ভালো। আবার এমন দেখা গেছে যে জাস্ট বলার কারণে অনেক ভালো জোকস আমরা মার্ডার করছি। তো আপনাকে কোন কোন টেকনিক গুলো অ্যাপ্লাই করলে আপনি ভালো করতে পারবেন, তো এগুলো আমরা একটু টেক কেয়ার করি আর কি। তো ওই অর্গানাইজেশনে যদি কেউ মনে করে যে না আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান হইতে চাই, সে আমাদের এখানে আসতে পারে বাংলাদেশ কমেডি ক্লাবে, এটা ফেসবুক পেজে পাবে, বাংলাদেশ কমেডি ক্লাবে। আমাদের মানে আমাদের বাংলাদেশের 46টা জেলায় বাংলাদেশ কমেডি ক্লাবের আন্ডারে আমাদের কমেডি ক্লাব খোলা হয়েছে জেলা ভিত্তিক, এবং ওইখানে অলমোস্ট 46টা জেলায় আমরা এই পর্যন্ত টোটাল 300-এর মতো মানে স্টেজ শো করছি, এবং আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে একটা মোটামুটি যারা কমেডি করে তারা বাংলাদেশ কমেডি ক্লাবের নামটা বেশ ভালোভাবে জানে, কারণ এত বড় কমিউনিটি এটা বাংলাদেশ কেন, ইন্ডিয়াতে এরকম নেই, তো বাংলাদেশে সবচেয়ে বড় কমিউনিটি কমেডি,
মানে তো বেশ বড়, মানে ইন্ডিয়া তো নেই যখন,
হ্যাঁ ইন্ডিয়াতে মানে ওরাও পর্যন্ত অবাক হয়ে যায় যে এত কমেডিয়ান কোথা থেকে আসলো বাংলাদেশে। এবং মিরাক্কেলে যারা ছিল তারা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করতো এই ব্যাপারটা, যে আসলে আমাদের এখানে এরকম নেই, তোদের এখানে এরকম একটা আছে, এবং এটা খুব ভালো একটা ব্যাপার এই আর কি।
আচ্ছা, তো এখন ফাইনালি সবকিছু মিলে ওভারঅল ভালো আছেন?
আলহামদুলিল্লাহ খুব ভালো। আর যেটা বললাম যে আমি আপনাকে একটু আগেও বললাম যে আমি প্রায় এক বছরের মতো একটু ডুব মেরেছিলাম, একটু ডুব দিয়েছিলাম আর কি, মানে নিজের লাইফটাকে একটু গোছানো। তো আলহামদুলিল্লাহ এখন খুব স্ট্রংলি ব্যাক করলাম। আর আরেকটা জিনিস হচ্ছে, একটা ছোট্ট জিনিস শেয়ার করি, একটা বড় একটা প্রজেক্ট এখন আমার হাতে আছে আলহামদুলিল্লাহ। আমি কি প্রজেক্ট নিয়ে আগাচ্ছি সেটা আমি এখনই ডিসক্লোজ করবো না, বাট এতটুকু বলতে পারি দিস উইল বি দ্য ফার্স্ট কেস ইন বাংলাদেশ। বাংলাদেশ এর আগে এরকম কাজ কেউ করেনি, এতটুকু গ্যারান্টেড।
মাই গুডনেস, তাহলে তো ব্যাপারটার জন্য ওয়েট করতে হবে।
আমি জাস্ট এতটুকু বলবো, না আমার ফেসবুক যে আইডিটা আছে ওই ফেসবুক আইডিটা একটু ফলো করলেই জানতে পারবে। মানে এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি যে প্রজেক্টে না গেছি এবং আলহামদুলিল্লাহ আমার প্রজেক্টের 70% কাজ আমি আলহামদুলিল্লাহ শেষ, বাকিটা 30% খুব সম্ভবত আমি উইদিন 2 weeks আমি এই জিনিসটা সবার মধ্যে, মানে সবার মাঝে আমি এটা ডিসক্লোজ করবো। এবং আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে জিনিসটা খারাপ লাগবে না।
আচ্ছা, 2 সপ্তাহের মধ্যে ফেসবুকে কি? আমি তো আপনার সাথে অ্যাড আছি, যারা দেখতে চান ফেসবুকে,
আমার ফেসবুকে আমার আইডিটা হচ্ছে মোহাম্মদ MOHAMMED স্পেস TARASS মোহাম্মদ পরশ।
ওকে, মোহাম্মদ পরশ নামে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এমন কিছু একটা আসছে, আসলে আমি নিজে ইন্টারেস্টেড,
আমি এটা আপনাকে বলতে পারি যে সেতু ভাই এটা বাংলাদেশের আগে কেউ কখনো করেনি জিনিসটা। আপনাদের কোয়ালিটি একটা জিনিস আমি দিতে চাচ্ছি, কারণ আমি এক বছর ধরে ডুব মেরেছিলাম, আমাকে যদি আবার সেই আসতে হয় একটা বাজ ক্রিয়েট করতেই হবে। তো এই কনসেপ্টটা যখন আমার মাথায় আসে যুদ্ধে, আমি একা একা পুরো জিনিসটা করলাম, আরো দু একজন কমেডিয়ানের আমি সাপোর্ট পাইছি, তো ইনশাল্লাহ হবে। বাকি আল্লাহর ইচ্ছা, আপনারা দোয়া করবেন, লেগে থাকবেন ইনশাল্লাহ, দেখি কি হয়।
অবশ্যই হবে, কারণ আপনি অনেক পরিশ্রম করেছেন ভাই। মিরাক্কেলে 8.5 মাস পারফর্ম করে রানার আপ হওয়া, এটা মোটেও কোনো সাধারণ ব্যাপার না। এটা আপনি ওভারকাম করে আসছেন, আপনার মধ্যে সেই শক্তি আছে, আপনি করতে পারবেন, আমরা দোয়া করি। আর অনেক ধন্যবাদ আরো একবার যে আপনি আমাদের এখানে আসছেন এবং আমাদেরকে 2টা ঘন্টা সময় দিচ্ছেন ভাই, এবং ঈদের শুভেচ্ছাও জানাই আপনাকে।
হ্যাঁ, সেতু ভাই আপনাকে ঈদ মোবারক। আর আবারও বলি, আপনার সাথে কাজ করে খুব মজা লাগলো, এবং এবিসি রেডিওর যারা লিসেনার তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং আমাকে এতদিন আমাকে সহ্য করার জন্য, এবং আমাকে ভালোবাসার জন্য। তো এবিসি রেডিওর মাধ্যমে যারা আমার প্রোগ্রামটা শুনলেন তাদেরকে ঈদ মোবারক, অনেক অনেক ভালোবাসা,
অনেক অনেক ভালোবাসা আপনাকেও। প্রিয় শ্রোতা, পরশ এত আনন্দের একটা জীবন কাটিয়েছে, আজকে গল্পটা শুনেছেন আপনি, কারণ ঈদ পরবর্তী সময়ে এরকম কিছু আনন্দ হাসি ঠাট্টা এগুলোই আমরা চেয়েছিলাম আপনাদের জন্য। আমি যেটা বলতে চাই যে জীবনটা কিন্তু স্ট্রাগলিং ছিল, অবশ্যই ছিল। মিরাক্কেলে পারফর্ম করেছে, ও প্রথমে বাদ পড়েছিল, তারপরেও আশা ছাড়েনি, আবার ফিরে এসেছে, পড়াশোনা করেছে, একটা সময় রেজাল্ট ও পাচ্ছিল না, এবং সেই সময় ওর ফ্যামিলিতেও একটা বড় ঝামেলার সৃষ্টি হয়েছিল, ও কোথাও জব অ্যাপ্লাই করে সেগুলো পাচ্ছিল না। জীবন, এটাই জীবন। আপনার জীবনের কোথাও না কোথাও একটুখানি হতাশা আপনার জন্য কিন্তু ওয়েট করে, উকি মারে সে মাঝে মাঝে। এগুলি হচ্ছে জীবনের চ্যালেঞ্জ, এগুলো ওভারকাম করাই হচ্ছে অন্তবিহীন জীবনে সাকসেসফুল, সফল মানুষ হওয়া, এটাই চ্যালেঞ্জ। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় শ্রোতা, আগামী বুধবারে আরো একটা গল্প নিয়ে হাজির হব, ঠিক একই সময়ে একই স্টেশনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগিওগের চলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। সূর্যের পানে দেখাই জীবন, জীবনকে ভোগ করে একাই জীবন, শুধু সূর্যের পানে দেখাই জীবন, জীবনকে ভোগ করে একাই জীবন, একই কক্ষ পথে ঘোরাই জীবন, স্বপ্নের সমাধি খোড়াই জীবন, মনের গোপন ঘরে
মনের গোপন ঘরে যে সাপদ ঘর করে তাকেই লালন করে চলাই জীবন। অন্ত বিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্ত বিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। ফুটপাতে দেওয়া ঋষি শিশুরা জীবন, রাম ইসলাম আর যিশুরা জীবন। ওষুধের বিষ পান করাই জীবন, চিকিৎসাহীন হয়ে মরাই জীবন। যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ নিয়ে চলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন।
Close Up presents Hello 8920. Close Up, the closer the better.
Exclusively on FusionBD.com.